জুন 2019 মাসিক ইস্তেমায় আসর থেকে এসা পর্যন্ত হযরত ওয়ালা দামত বারাকাতুহুমের বিশিষ্ট খোলাফায়ে কেরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যাতে প্রত্যেকেই নিজেদের আল্লাহমুখী জীবনের মূল হযরতজির ইসলাহ, তরবিয়ত, এহসান ও অবদানের কথা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পেশ করেছেন। শুনলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা।
আসরের পর থেকেই আলহামদুলিল্লাহ মাসিক ইস্তেমার কার্যক্রম শুরু হয়। সে মোতাবেক এখন আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস নায়েবে মুহতামিম জামিয়া রব্বানিয়া নারায়ণগঞ্জ।
نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين، صدق الله مولانا العظيم. معزز محترم علماء كرام ابن الله باكر নেককার বান্দাগণ, দিন বড় দামি জিনিস, সারা দুনিয়ার মধ্যে যত সম্পদ নিয়ামত মানুষের আছে, সবচেয়ে বড় নিয়ামত সম্পদ হইল মানুষের ইমান এবং দিন। দিনওয়ালা কপালওয়ালা, দিনওয়ালা ভাগ্যবান। আল্লাহ পাক আমাদের যাদেরকে দিন দান করেছেন তা বড়ই ভাগ্যবান। দিন ইমান আমলের হেফাজত করা, এর উপরে চলা, এটা আমাদের মূল দায়িত্ব। সারা দুনিয়ার মধ্যে আজ মানুষ যেখানে একটু শান্তি পাইতেছে দিনের কারণে, দিন যেখানে আছে শান্তি আছে, দুনিয়া তো আখেরাতেও, দিন নাই শান্তি নাই। এই দিন শিখার জন্যই, এই দিন দিনের মালুমাত অর্জন করার জন্যই যাদের কাছে দিন আছে আল্লাহওয়ালা আহলুল্লাহ, দিন শিখার জন্য তাদের কাছে একটু ছুটে ছুটে আসতে হয়। দুনিয়ার কোন জিনিসই মানুষ একা শিখতে পারে না। দিন এত দামি জিনিস, ইমান এত দামি জিনিস, এটাও মানুষ একা শিখতে পারবে না। দুনিয়ার যে কোনো বিদ্যা শিখার জন্য মানুষ ওই লাইনের উস্তাদের শরণাপন্ন হয়। কেউ পাইলট হবে, একজন পাইলটের শরণাপন্ন হয়। কেউ ড্রাইভার হবে, একজন ড্রাইভারের শরণাপন্ন হয়। কেউ ডাক্তার হবে, একজন ডাক্তারের শরণাপন্ন হয়। কেউ মালদার হইবে তো মালদারের পিছনে ঘুরতে থাকে। কেউ ক্ষমতা নিবে তো একজন ক্ষমতাওয়ালার পিছনে ঘুরতে থাকে। পৃথিবীতে কেউ এমন নাই যে রাত্রে ঘুমিয়েছিল সকালবেলা উঠে দেখে সে ডাক্তার হয়ে গেছে। পৃথিবীতে কেউ এমন নাই যে সকালবেলা রাত্রে ঘুমিয়েছিল সকালবেলা উঠে দেখে সে পাইলট হয়ে গেছে। পৃথিবীতে কেউ এমন নাই যে সকালবেলা রাত্রে ঘুমিয়েছিল সকালে উঠে দেখে সে শিল্পপতি হয়ে গেছে। এগুলো হওয়ার জন্য, অর্জন করার জন্য মানুষের কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, লেখাপড়া করতে হয়। ঠিক দিন ইমান আমল, এত দামি দৌলত, এত দামি সম্পদ, এটা অর্জন করার জন্য দিনওয়ালা ইমানওয়ালা দামি কোন আল্লাহওয়ালা আলেম তাদের শরণাপন্ন হইলে, তাদের কাছে আসা যাওয়া করলে, উঠা বসা করলে মানুষ একদিন দিনওয়ালা হয়ে যাবে, ইমানওয়ালা হয়ে যাবে। দুনিয়ার কোন কিছুই, আসবাব, টাকা পয়সা, ক্ষমতা, এটা একা একা অর্জন হয় না। এর পিছনে মেহনত, এর পিছনে সময় দেয়া। কেউ যদি দিনকে মহব্বত করতে চায়, ইমান আমলকে মহব্বত করতে চায়, ওলামা আহলুল্লাহদেরকে মহব্বত করতে চায়, আর সে মুখে বলে আমি এদেরকে মহব্বত করতে চাই এবং আমি এদেরকে মহব্বত করি, আলেমদেরকে মহব্বত করি, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, কোরআনকে মহব্বত করি, দিনকে মহব্বত করি, তাহলে মহব্বতের দাবির পিছনে তার তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? যে কোনো জিনিসকে মহব্বত করতে হলে তার পিছনে তিনটা জিনিস লাগবে। আপনি কোরআনকে মহব্বত করেন তাহলে তিনটা জিনিস লাগবে। ওলামা মাশায়েখদেরকে মহব্বত করবে, করব, তিনটা জিনিস লাগবে। কোরআনকে মহব্বত করব, পিতামাতাকে মহব্বত করব, স্ত্রী সন্তানকে মহব্বত করব সেখানেও তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস ছাড়া মহব্বতের দাবিতে ওই লোকটা মিথ্যাবাদী। কেউ যদি মনে করে হুজুর আপনাদেরকে খুব মহব্বত করি কিন্তু তিনটা জিনিস নাই, তাহলে সে তার মহব্বতে মিথ্যাবাদী। কেউ যদি বলে আব্বা আম্মাকে আব্বা আম্মা আমি আপনাদেরকে অনেক মহব্বত করি কিন্তু এই তিনটা জিনিস নাই, তাহলে সে তার মহব্বতের দাবিতে মিথ্যাবাদী। কেউ যদি বলে আমি কোরআনকে মহব্বত করি, মসজিদকে মহব্বত করি, মাদ্রাসাকে মহব্বত করি, আলেম ওলামা পীর মশাইখদেরকে মহব্বত করি কিন্তু এই তিনটা জিনিস নাই, তাহলে সে তার মহব্বতে সত্যবাদী না, সে তার মহব্বতে মিথ্যাবাদী। এক নাম্বার, যাকে মহব্বত করবে, যার সাথে ভালোবাসা প্রেম মহব্বত আছে, এক নাম্বার তার কাছে সময় দিতে হবে। সময় দেওয়া ছাড়া মহব্বতের দাবি হয় না। দুই নম্বর, তার জন্য মাল খরচ করতে হবে, মাল খরচ করতে হবে। মাল খরচ ছাড়া মুখের মহব্বতে, মুখের কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে হইলে পানি লাগে। মহব্বত করতে হইলে ওখানে মাল খরচ করতে হবে। তিন নম্বর, যাকে মহব্বত করে তার জন্য শ্রম দিতে হবে। আপনি পিতামাতাকে মহব্বত করেন, মহব্বত মহব্বত বলি, পিতামাতাকে সময় দিতে হবে। পিতামাতা হলো সেই গ্রামে কুমিল্লা চৌদ্দগ্রাম, আর হ্যাঁ থাকে ঢাকা। বলে যে বাপ মাকে অনেক মহব্বত করি, সারা বছরও যায় না, বাপ মা কষ্ট করে, উনি এখানে রাজার হালতে থাকে, এটা মহব্বত না। এজন্য যাকে মহব্বত করব তাকে সময় দিতে হবে, যাকে মহব্বত করব তার জন্য মাল খরচ করতে হবে, যাকে মহব্বত করব, যাকে ভালোবাসব তার জন্য শ্রম দিতে হবে। মহব্বতের দাবিতে তিন জিনিস লাগবে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এক লোক, সে হোটেল ব্যবসা ছিল, হোটেলের দোকান, হোটেল ব্যবসা করত। তো বাড়ি থেকে রুটি পাকিয়ে, রুটি বানিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে, রাস্তায় এক কুকুর খুদায় খুব মানে হাউমাউ করতেছে, মাটিতে ঘোরাঘুরি করতেছে। কুকুরটা শুকে গেছে, খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, খুদায় ভুকা ভাকায় মাটিতে ঘোরাঘুরি করতেছে। তো ওই লোকটা রুটি মাথা টুকরিতে, রুটি মাথা রুটি টুকরিতে মাথায় নিয়ে হোটেলে যাচ্ছে। তো লোকটা কানতেছে আর বলতেছে, ভাই কুকুরটা মনে হয় না খাওয়া, হায়রে খাওয়া দাওয়া পায় না, কুকুরটার লেগে আমার খুব মায়া লাগতেছে। তো মায়া লাগতেছে, তো তোমার মাথায় কি? বলে মাথায় রুটি, দুই তিনটা রুটি দিয়ে দাও, তো খাইলে ওর পেট ভরে, শান্তি পায়। বলে যে আমি রুটি দিয়ে মহব্বত করি না, আমি চোখের পানি দিয়ে মহব্বত করি। তো ভাই মহব্বতের তাকা যায় যেখানে যেটা প্রয়োজন, তিনটা জিনিস এটা দেওয়া লাগবে। চোখের পানি দিয়া বড় মহব্বত করে, মুখে বুলি আওড়াইয়া বড় মহব্বত করে, হুজুর আপনাদের সাথে আমরা আছি। তো ওলামাদের কাছে সময় দেওয়ার সুযোগ হয় না, সময় দিতে পারে না, ওলামাদেরকে ওলামাদের পিছনে মাল খরচ করে না, এলেম ওলামাদের পিছনে শ্রম নাই, পরিশ্রম নাই, তাহলে মহব্বতের দাবিতে সে সত্যবাদী না। এজন্য দিনকে যারা মহব্বত করি, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদেরকে যারা মহব্বত করি, তিনটা জিনিস লাগবে। এক, সময় নিয়ে ছুটে ছুটে আহলুল্লাহদেরকে চাইছে সময় দিতে হবে। দুই, নিজের কষ্ট অর্জিত কিছু মাল ওই আল্লাহওয়ালাদের জন্য ব্যয় করতে হবে। তিন, তাদের জন্য শ্রম দিতে হবে, খাইটা খুইটা তাদের পিছনে, হ্যাঁ তাদের জীবনে সুখ শান্তি দেয়া, তারা যে আমলগুলো করতে বলে এগুলো পরিশ্রম করে, ওই আমলগুলো করে নিজের জীবনকে দামি বানাইতে হবে, তাহলে জীবন দামি হবে, মহব্বতের দাবিতে সে সত্যবাদী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা জিনিসই মুকাম্মাল ভাবে আল্লাহ পাক দান করেন। মহব্বত তো করি কিন্তু আসতে পারি না, আমাদের এই কমতি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আহলুল্লাহদের কাছে ছুটে ছুটে আসতে পারি। হযরতের আমাদের পীর ও মুর্শিদ আল্লাহ আল্লাহ হযরত একজন মানুষ বানাইবার কারিগর, বড় বড় খানকা, বড় বড় পীর আউলিয়াদের দরবার আমরা অনেক জায়গায় গিয়েছি, দেখেছি, বড় বড় শায়েখদের খলিফা, কত শত আলেমদেরকে খেলাফত দিয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ সে খলিফাদের জিন্দিগি, সে পীরের জিন্দিগি আল্লাহ আল্লাহ, মানে কত উলুল ঝুলুল এলোমেলো, আহা দেখলেই আফসোস লাগে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এক পীর ও মুর্শিদ দান করেছেন, মানুষ বানাইবার কারিগর, কাউকে কোনো সার নাই, বাদশার বেটা হোক, কোন দুনিয়ার মালদার সারওয়াতওয়ালার বেটা হোক, কোন ছাড় নাই, জীবনকে তিলে তিলে গইরা দেওয়ার মানুষ। আল্লাহপাক হজরতকে দীর্ঘ হায়াত দান করে, আমাদেরকে আল্লাহপাক মুস্তাফিদ হওয়ার, হজরত থেকে উপকৃত উঠাইবার তৌফিক দান করে। এই জন্য আহলুল্লাহদের কাছে আসা, আল্লাহওয়ালাদের কাছে আসা, সময় দেয়া, তাদের পিছনে মাল খরচ করা, শ্রম দেয়া, এই তিনটা যদি পাওয়া যায় তাহলে আল্লাহওয়ালাদের মহব্বতের দাবিতে আমি সত্যবাদী। আল্লাহপাক তৌফিক দান করেন। আর ওয়াজ নসিহত মানুষ দিন এভাবে শিখতে পারবে না। শুরুতে আমি বলতেছিলাম যে দেখেন, যে কোনো জিনিস অর্জন করতে হলে ওটার জন্য শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়। আপনি ডাক্তার হইবেন, ২০ ৩০ বছর লেখাপড়া করে ডাক্তার হয়। ইঞ্জিনিয়ার হয়, ২০ ৩০ বছর লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়। পৃথিবীতে কেউ এমন নাই যে রাত্রে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এমন কেউ নাই। এই জন্য দিনে নিজের জীবনকে ঠিক করার জন্য, নিজের জীবনকে দুরুস্ত করার জন্য, ঈমান আমল অর্জন করার জন্য, যা দুনিয়াতে সবচেয়ে বেশি দামি, এটা অর্জন করার জন্য আল্লাহওয়ালাদের কাছে আসা জরুরি। যে যার সোহবতে বসে, পরিবেশের বড় দাম। আল্লাহওয়ালাদের পরিবেশে আসলে বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা হইতেই থাকি। আমাদের করাচি হজরত রহমতুল্লাহ আলাই উনি এক কবিতার মধ্যে বলছেন যে, দেখতে দেখতে আল্লাহওয়ালাদের কাছে আসতে আসতে দেখতে দেখতে কিয়া সে কিয়া হো গায়া, কি কিসের থেকে কি হয়ে গেল। একটা মানুষ মরাদ শরাব পান করত, সেই মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেল। একটা মানুষ রাজনীতিবিদ ছিল অনেক বড়, সে আল্লাহওয়ালা হয়ে গেল। একটা মানুষ খেলোয়াড় ছিল, সে বড় আল্লাহওয়ালা হয়ে গেল। কিয়া সে কিয়া হো গায়া, দেখতে দেখতে, হ্যাঁ আল্লাহওয়ালাদের কাছে আসলাম, একটু দেখতে থাকলাম, কিন্তু কিসের থেকে কি হয়ে গেল। এখন দেখি দিনের টান, ইমান আমলের টান, আল্লাহওয়ালাদের কাছে আসলে মজা লাগে, ভালো লাগে। এই জন্য আসতে আসতেই একদিন কিছু শিখতে পারবে। দুনিয়ার যে কোনো জিনিস অর্জন করতে হলে যেমন ওটার পিছনে সময় দিতে হয়, ওর পিছনে পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, ওর পিছনে দীর্ঘ মুজাহাদা করতে হয়, ওটা অর্জন করতে হলে ঠিক দিন শিখতে হইলে, ইমান আমল শিখতে হইলেও এই আল্লাহওয়ালাদের কাছে এসে এসে আমাকে সময় দিতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে সময় বের করে ওনাদের কাছে এসে পড়ে থাকতে হবে, তাইলে দিন শিখা যাবে। এটারই অভাব, সবচেয়ে বড় অভাব হইল আহলুল্লাহদের কাছে আসা হয় না, আল্লাহওয়ালাদের কাছে আসা হয় না। আসতে গেলেই দুনিয়ার এই ঝামেলা ওই ঝামেলা জড়ায় ধরে, এই জন্য আসা দরকার। আমি আমাকেই বলতেছি যে আসলেই আসা দরকার, কদর করি না দুনিয়ার থেকে চলে গেলে অথবা দূরে সরে গেলে তখন কদর বুঝে আসে, কদর বুঝে আসে। আমাদের হজরতওয়ালার আজিব দিল, এক সময় হজরতের সাথে হাঁটতে ছিলাম, এরা আমাদের তরাক্কি চান, আমাদের উন্নতি চান, আমরা আল্লাহওয়ালা হয়ে যায় এটাই চান, আর কিছুই চান না। তুমি চোখের পানিওয়ালা হও, দিলের দরদওয়ালা হও, আদবওয়ালা জিন্দিগি, আখলাকওয়ালা জিন্দিগি, আমলওয়ালা জিন্দিগি হয়ে যায়, আল্লাহমুখী জিন্দিগি হয়ে যায়, এটাই চান। হজরতের সাথে এক সময় হাঁটতেছিলাম, এক লোক ভাই সে নিজেই বলতেছে, হজরত ১৭-১৮ বছর আগে আমি জামিয়া রহমানিয়া পড়তাম, জামিয়া রহমানিয়া যখন পড়তাম হজরত আপনি ওখানে যাইতেন, বয়ান করতেন, আজ থেকে ১৭-১৮ বছর আগে বয়াত হয়েছিলাম। হজরত ১৭-১৮ বছর পরে আমি একটা বই পেয়েছি এক আলেমের কাছে, বইটা একটু পড়লাম, দেখলাম ওইটা লিখছেন করাচির হজরত, ওটার অনুবাদ করছেন হজরত আপনি। হজরত নাম্বার ছিল বিদায়, আমি আপনার কাছে সরাসরি ফোন দিলাম, হজরত আমি এত বছর আগে বায়াত হয়েছি, আজ থেকে আরো প্রায় ৪-৫ বছর আগে, তো ওই সময় ১৭-১৮ মানে ২০-২২ বছর আগে। সেই লোক হজরতের কাছে ফোন দিছে, প্রায় ১৭-১৮ বছর পরে ফোন দিয়েছে, বলতেছে হজরত আমি যে সেই মুরিদ হয়েছিলাম, আমার সেই মুরিদ কি ঠিক আছে, আমি কি আপনার মুরিদ আছি। হজরত আমি তো এই বই পড়ে আমার হৃদয়ে কান্না আসছে, হ্যাঁ কি বই, এক একটা লাইনকে লাইন হৃদয়কে কাঁদায় দেয়। জীবন কিভাবে চলতেছে আর বইয়ের মধ্যে কি পাইলাম, আল্লাহমুখী জীবন করা, আল্লাহর মহব্বতের জীবন অর্জন করা, এটা কত জরুরি। হযরত বইটা পড়ে হৃদয় কায়দা উঠছে। আমারও তো একজন মুরব্বি, আমিও তো একজন মুরব্বি ধরেছিলাম, আমিও তো বায়াত গ্রহণ করেছিলাম। হযরত আমি কি মুরিদ আছি আপনার? আশ্চর্য ব্যাপার, আল্লাহওয়ালা কাকে বলে, দিল কত প্রশস্ত হযরতের, দিল কত মানে কত সমুদ্র দিল। হযরত বলতেছেন যে ভাই, একটা মা তার সন্তানকে 50 বছর আগে জন্ম দিস, এরপরে সন্তানটা হারায় গেছে, সন্তানটা হারায় গেছে, 50 বছর পরে সেই সন্তান তার মার খোঁজ খবর নিয়া তার জন্মদাতা ধাত্রিনী সেই মা 50 বছর পরে পেয়েছে। এখন কি সেই সন্তানটা তার মার আছে, মা কি তার সন্তানের আছে, সন্তানের কি মা আছে, আপনি বলেন। ওই লোক ওখান থেকে কেন্দে দিস, বলতেছে হযরত বলেন কি, হযরত বলেন কি, হযরত আমি আজকে চলে আসতেছি। সে লোক ওই দিন চলে আসছে, সে উত্তরবঙ্গে এক মাদ্রাসার মুদারিস, 17-18 বছরের মুদারিস। আহলুল্লাহ কাকে বলে, আহলুল্লাহ কাকে বলে, কলান্দার হারছে গুইয়া দিদা গুইয়া, সাথে সাথে এই জবাব সবাই দিতে পারবে না। যারা মানুষ গড়ার কারিগর, যারা মানুষকে দরদ দিল নিয়ে গড়তে চায়, যারা মানুষগুলোকে আল্লাহমুখী বানাইতে চায়, তাদের পক্ষে এই জবাব দেওয়া সম্ভব, তাদের পক্ষে এই জবাব দেওয়া সম্ভব। এই জন্য ভাইও, অনেক বড় পীর ও মুর্শিদ পেয়েছি, আল্লাহ পাক কদর করার তৌফিক দান করেন। নাই নাই পাবেন না, হজরতের ওজনে, হজরতের স্থানে, হজরতের মতো সারা দুনিয়াতে পাওয়া মুশকিল, আল্লাহ পাক দান করেছেন। আমরা রমজানে আলহামদুলিল্লাহ মদিনা শরীফ এক আলেম তওয়াফ করতেছিলাম, হ্যাঁ মক্কায়, এক আলেম বলতেছিল যে ভাই, আপনাদের হজরতকে আমি দেখেছি, সে মক্কাই থাকে, বলছে যে হজরত কি এক নেশা নিয়া, কি এক দিওয়ানিকে নিয়া, কত আলেম আসে আমার বাসায়, বড় বড় আলেমদেরকে আমি রাখি, মেহমানদারি করি, হজরতকে তো কখনো নিতে পারি নাই, না আপনার হজরতকে আমি মহব্বত করি। তো আমি হজরতকে দেখেছি তওয়াফ অবস্থায়, এইরকম তওয়াফ, এরকম নেশা নিয়া, আল্লাহ পাকের মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া, তওয়াফের শুরুতেই নিচের দিকে মাথা নিচু করে কি এক ধ্যানে, কি এক খেয়ালে, কাকে জানি তালাশ করতেছে, আল্লাহকেই তো তালাশ করতেছে, এরকম এক মনোভাব নিয়ে, কি এক নেশা নিয়ে তওয়াফ করে, তওয়াফের এই কাইফিয়ত, এই অবস্থা, মনের এই মিনতি, কাকুতি এবং এই বিনয়ী, এটা আমি অন্য কোনো বড় বড় আলেমদেরকে দেখেছি, অনেক বড় বড় বিভিন্ন দেশের আলিম ওলামারা আসে, তাদেরকেও তওয়াফ করতে দেখেছি, কথা বলে, অমুকের দিকে তাকে এটা করে সেটা করে, না আপনার হজরতকে দেখেছি, আল্লাহ এমন তওয়া পৃথিবীর কাউকে আমি দেখিনি, নেশা ভরা তওয়া, মন নিয়া আল্লাহ পাকের নেশা, মহব্বতের নেশা নিয়া বাইতুল্লাহ তওয়াফ করতে, উনা ছাড়া আমি আর কাউকে দেখি নাই। আজকের দেশের বিদেশের হ্যাঁ সব জায়গায় হজরতকে এক নজর দেখেই মানুষ হজরতকে চিনতেছে, বুঝতেছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এসা পীর ও মুর্শিদ মিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই পীর ও মুর্শিদের কদমের উপরেই সারা জীবন পড়ে থাকতে পারি, সারা জীবন হজরতের কাছ থেকেই ফুয়ুজ ও বারাকাত হজরতের কাছ থেকে নিয়ে নিজের জীবনকে গড়তে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তবু দেখেন আমাদের হারদির হজরত রহমতুল্লাহ আলাই, হজরত থানবী রহমতুল্লাহ আলাই, এই লাইনের ওনারা বড় মাশায়েখ ছিলেন, এই মাশায়েখ চলে গেছেন, কিন্তু ওনাদের স্থানে আমাদের হযরত ওয়ালা দামাত বরকাতুহুমকে আমরা পেয়েছি, এই বড় বড় আহলুল্লাহদের স্থানে হযরত খাজা আজিজুল হাসান মুজিব রহমতুল্লাহ আলাই, হযরত থানবী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন, হযরত একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, জিয়ারত করবে, মসজিদ বানাবে, কত দান সৎকা করবে, কত দিনই কাজ করবে, এরপরেও কি তার কোনো বায়াত হওয়ার দরকার আছে? একটা লোককে নিজে নিজে মানুষ হইতে পারে না, নিজে নিজে আল্লাহওয়ালা হইতে পারে না, তার আবার পীর ধরতে হবে কেন? সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিনের উপরে চলতেছে, হজ করে, ওমরা করে, সে দান দক্ষিণা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, কত দান দক্ষিণা করে, তো একটা লোককে দিনের উপরে চলে এটা কি তার জন্য যথেষ্ট না? আবার পীর ধরতে হবে কেন? পীরের কাছে যাইতে হবে কেন? হযরত বললেন, থানবী রহমতুল্লাহ আলী বললেন যে মিয়া দেখো কাটতা হয় তলোয়ার লেকিন কিসি তখতুর কে হাত মে হোনা চাহিয়ে, যে দেখো কাটে তো তরবারিতেই, তরবারিতেই কাটে কিন্তু তরবারি নিজে উঠা কারো গর্দানের উপরে চলতে পারে না, কোন একজন শক্তিশালী কোন মুজাহিদ কারো হাতে তরবারিটা যদি থাকে তখন ওই তরবারিতে কাটতে পারে, তরবারির নিজের ক্ষমতা নাই। কোন আহলুল্লাহর সাথে যদি কেউ বায়াত হয়ে যে আমলগুলো করবে ওই আমলগুলো রং ধরবে আল্লাহর কাছে সেটা মাকবুল হবে, মানুষ আমল করবে, আমল করতে করতে তো তার ভিতরে অহংকার জমবে, আমি আমলি, আমার কত আমল, আমি হজ উমরা হ্যাঁ এলেম ছাত্র পড়াইতেছি পড়তেছি পড়াইতেছি কত কিছু করতেছি কত কিছু করতেছি, আমার এগুলি তো যথেষ্ট, আমার আমল তো ক্যালকুলেটরও ধরবে না। কিন্তু আহলুল্লাহদের কাছে আসলে হ্যাঁ আমলের ত্রুটি ধরা পড়ে যে হায় আল্লাহওয়ালা আমলকে ধরে দিতেছি, হ্যাঁ চলতে জানো না, হাঁটতে জানো না, হ্যাঁ কথা বলতে জানো না, আমি কি বলবো আল্লাহ, আমাদের হজরত যে মানুষ বানাইবার কত বড় কারিগর, আমরা ঢালকানগর খানকাতে একবার হজরতের কাছে বসা, হজরত মাগরিবের আসর পর থেকে বয়ান করতেছেন, মাগরিবের 15-20 মিনিট আগে হজরত বয়ান ছেড়ে দিলেন, হজরতের জন্য কিছু নাস্তা আনা হয়েছে, আমরা বেশ কয়েকজন আলেম বসা, আলেম উলামা বসা, কোন মাদ্রাসার মুহাদ্দিস কোন মাদ্রাসার মুহতামিম ওনারা বসা, প্রতি সোমবারে ওখানে বয়ান হইত, আমরাও আসতাম। এর মধ্যে হজরতের এক খাদেম হজরতকে বলতেছে, হজরত চট্টগ্রাম থেকে কয়েকজন আলেম আসছে, রমজানের আগ মুহূর্তে ওনারা বাহিরে যাবে, তো আজকে রাত্রে খানকায় আপনার সাথে ওনারা সাক্ষাৎ করবে, ওনারা আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। হজরত বলেন যে ভাই এখন তো মাগরিবের সময়, আসতে বলেন তারা আসুক। তো তারা আসছে, হজরতের অনুদিত এক কিতাব করাচ্ছে, হজরত রহমতুল্লাহ আলী লিখছেন হজরতের অনুদিত এক কিতাব, সেটার মধ্যে করাচ্ছে হজরত লিখছেন, অনুবাদ করছেন আমাদের হজরতওয়ালা দামত বরকাত, হজরত লিখছেন করাচ্ছে হজরত লিখছেন যে আহলুল্লাহদের সোহবত সারা, আহলুল্লাহদের কাছে নিজের জীবন গড়া সারা, আলেমের এলেম বেকার, করাচ্ছে হজরত লিখছেন খতিবের খুতবা বেকার, ওয়াইজের ওয়াজ বেকার, এর মধ্যে রং ধরে না, নূর পয়দা হয় না, আল্লাহমুখী হয় না, এগুলোর মধ্যে এখলাস থাকে না, সোহবত সারা এলেম বেকার, ওয়াজ বেকার, এরকম কিছু শব্দ করাচ্ছে হজরত লিখছেন, হজরত অনুবাদ করছে, চট্টগ্রামের কয়েকজন বড় বড় আলেমদের কাছে বই পড়ছে, তাদের মধ্যে অনেকে বড় মুহাদ্দিস ছিল সে হাদিস পড়ায়, অনেক বড় খতিব ছিল সে খুতবা দেন, অনেক বড় মুসাল্লিফ ছিল তারা কিতাব লেখেন, বড় বড় আলেম, ওনাদের আপত্তি ছিল যে এটা কিভাবে সম্ভব, আলেম সে হাদিস পড়াইতেছে তাহলে তার হাদিস পড়ানি বেকার, খতিব খুতবা দিতেছে তার খুতবা বেকার, মুসাল্লিফ কিতাব লিখতেছে তার কিতাব লিখা বেপার বেকার, আলেম এলেম দিনের দরজ দিতেছে তার এলেম বেকার, এই কথাগুলো উনি লেখলেন আপনি অনুবাদ করলেন, ওনাদের এই প্রশ্ন এটা দিলের মধ্যে ছিল, ওনারাও বই সহ হজরতের কাছে জিজ্ঞাসা করার জন্য আসছে, এই যে এইগুলো কি লেখ, তো ওনারা আসছে হজরতের কাছে বসছেন, হজরত আল্লাহ দামত বারাকাত, মাগরিবের সময় ঘনায় আসছে, ওনারা এসে বলতেছে হজরত আপনার সাথে আমাদের কিছু কথা আছে, হজরত বললেন যে ভাই এখন নামাজের একটু পরে নামাজের সময় কিছু নাস্তা আছে, আসেন খাওয়া দাওয়া করি, নামাজের পরে আপনাদেরকে নিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা আশেপাশে যারা ছিলাম আমাদের কয়েকজন আলিম ওলামারা আমাদেরকে সব বলছে ভাই নাস্তা আসছে সময় অল্প, আসেন আল্লাহ পাকের নিয়ামত নেন, সবাই কিছু নেন, হজরত তো খেতেছিলেন, এর মধ্যে এক আলেম হজরতের কাছাকাছি বসা, হজরত বলছেন ভাই আসেন নেন, সে খালি পিছনে যায়, মনে করে পিছনে যায়, হজরত ভাই আরে আল্লাহ নিয়ামত খানা দানা সামনে আসলে আগবেরা খাইতে হয়, নেন খান, খাওয়া আসলে কি পিছনে জানি, তো সে বলতেছে হজরত আমার একটু পায়খানা চাপ দিছে, আমার একটু পায়খানা যেতে হবে, হজরত হজরত আল্লাহ দামত বার কাতুম আল্লাহ রাগে কাঁদতেছিলেন, এইভাবে কাঁদতেছিলেন, হজরতের লাঠি ছিল লোহার লাঠি, এই মাথায় পাগড়ি ছিল দৈরা কিলার পিডাল, হজরত বললেন যে ভাই কথা তো আরো ছিল, আমার নাম নিয়ে আমার পরিচয় নিয়ে বা জায়গায় জায়গায় চলো, মুহাদ্দিস হয়ে মুহতামিম হয়ে বসছো, এখন পর্যন্ত কথা বলতে জানো না, কথা বলতে শিখো না, এই মায়ের দিস, ওই ওলামায়ে কেরাম ওরা কানতেছিল, ওরা বলতেছিল, ওরা মনে করতেছিল আমি আলেম, আমার আবার মুরব্বী লাগবে কেন? আমি আলেম, আমি ওয়াইজ, আমি খতিব, আমি মুসান্নেফ, আমি মুহাদ্দিস, আমার আবার মুরব্বী লাগবে কেন? আমি মুহাদ্দিস, আমি মুদাররিস। তো ওরা ওখানে কানতেছিল, আমরা দেখতেছিলাম কানতেছিল। তো হযরত খুব মানলেন, হযরত আর নাস্তায় নিতে পারলেন না বেশ। এদিকে আজান হয়ে গেছে, এরে শাসন করতে করতেই নামাজের আজান দিয়ে ফেলছে, হযরত নামাজে চলে গেলেন। নামাজের পরে ওই হযরতের পায়ে পড়ছে, হযরত এরকম কথার মধ্যেও ভুল হয়, এরকম কোন মুরব্বী তো আমাদের ছায়ার আমাদের ছায়ায় নাই, আমাদের মাথার উপর এরকম কোন মুরব্বী নাই, কত কথায় কত জায়গায় কত ভুল করি। হযরত আমরা যে আপত্তি নিয়ে আসছিলাম সেই জবাবও পেয়ে গেছি, এবং একজন মুরব্বী যে দরকার তাও পেয়ে তাও বুঝে আসছে, এবং আপনাকে আমাদের মুরব্বী বানায় বায়াত হয়ে গেলাম। আমাদের প্রশ্ন এই ছিল আর এই শিক্ষা এখান থেকে পাইলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য ভাইও মানুষ গড়ার কারিগর আল্লাহ রাব্বুল আলামিন এসে হযরত পীর ও মুর্শিদ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক কদর দানি করার তৌফিক দান করেন। এজন্য ইনসান ইনসান কো ঘটনা অন্তত 2004-2003 হবে। এই আল্লাহ বলা কি আজকার? আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুর এই কথা কেন জিজ্ঞাসা করলেন? আরে কি নজর, কি ফিকির, কি দিল, কি আহলুল্লাহ ছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য ভাইও মানুষ গড়ার কারিগর ইনসান ইনসানকে ইনসান বানাতে হয়, যে আসল মানুষ সে মানুষকে মানুষ বানাইতে পারে। এই ইনসানিয়ত আমাদের পীর ও মুর্শিদ দাওয়াত বারাকাত পর্যন্ত মোকাম্মল তরিকা আছে, এজন্য উনি ইনসান বানিয়ে দেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষ আসতেন, হ্যাঁ, হযরত বায়াত করার আগে অর্ধেক মুসলমান বানায় দিত, হযরত বায়াত হওয়ার আগেই দেখতেন মুষ্টি বড় ভাই মুখ ছোট করে আস, নখ বড় নখ ছোট করে আস, চুল বড় চুল ছোট করে আস, পোশাক আদি ঠিক করে আস। ওনারা মানুষ বানাইবার কারিগর ছিলেন। এজন্য বলতেছিলাম অনেক বড় বড় শেখ ও মুর্শিদ, অনেক বড় বড় পীর ও দরবার দেখেছি, তারা খলিফা খেলাফত দিয়েছে শত শত আলেমদেরকে, না আমরা দেখেছি সে খলিফাদের এবং স্বয়ং পীর তাদের জিন্দগি উলুল ঝুলুল, এক আল্লাহওয়ালা পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওনার হাতে হাজারো জওয়ান জওয়ান আলিমদের জিন্দগি করতেছে, তাদের জিন্দগি দেখলে কান্না আসে, কি জিন্দগি হযরতের পক্ষ থেকে পুরস্কার পেল আল্লাহ। আলেম ওলামা তো দূরের কথা, ব্যবসায়ী, হ্যাঁ, ইংরেজি শিক্ষিত হযরতের কাছে মাশাআল্লাহ আসা যাওয়া করতেছে, তাদের কথাবার্তা তাদের আমল তাদের তাকওয়া দেখলে চোখে পানি আসে, যে হযরতের সোহবতের বরকতে কি জিন্দগি, কি মুবারক জিন্দগি, কত পবিত্র জিন্দগি তারা অর্জন করেছে। আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদকে দীর্ঘ হায়াত দান করেন ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা ইয়াহইয়া হাসান সাহেব অনেক বড় আলেম দ্বীন, হযরত ওয়ালার বড় মায়ার খলিফা, হযরতের বাগানের ফুল, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা বলবেন। আসলে তেমন প্রস্তুতি নাই, আমাদের হুজুর হযরত মাওলানা সৈয়দুল সালাম সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহু, হুজুরও চান যে ভাই আসেন না কেন, হযরতের কাছ থেকে নেন না কেন, বিতরণ তো হইতেছে নেন না কেন, এই আমাদেরকে ফোন দিয়ে দিয়ে যোগাযোগ রাইখা আমাদেরকে আসতে বলেন। এজন্য ইনশাআল্লাহ হযরতের হযরতওয়ালার দিলের তরজমানি আমাদের করেছে, হযরতের দিলের তরজমান ছিলেন আমাদের হযরতওয়ালা দামাত বারাকাতুম, আমাদের হযরতওয়ালার দিলের তরজমানও আমরা মনে করি আমাদের হযরত মাওলানা সৈয়দুল সালাম সাহেব দামাত বারাকাতুম। আল্লাহ পাক হুজুরকেও কবুল করেন। হুজুর এইটাই চান, আসেন না কেন, আসেন না কেন, বিতরণ তো হইতেছে, আসেন না কেন, হুজুর আমাদেরকে জড়ায় জড়ায় রাখেন, আল্লাহ পাক হুজুরকেও কবুল করেন। সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ, এতক্ষণ আমরা যে গুরুত্বপূর্ণ জিন্দিগি গড়ার সামান পেলাম, আল্লাহ এর উপর আমাদের জিন্দিগি গড়ার তৌফিক দান করেন। হযরতওয়ালা আমাদের জন্য এক আসমানি নেয়ামত, হযরতওয়ালার খুব কদর করার তৌফিক দান করেন। আমরা নিজ নিজ আত্মীয় স্বজন বন্ধু মহলকে আনার চেষ্টা করব। এখন আপনাদের সামনে হযরতের খাস এক মহব্বতের মানুষ, হযরতওয়ালা দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা মুফতি ইয়াহইয়া হাসান দামাত বারাকাতুহুম, খতিব পঞ্চবটি জামে মসজিদ, হুজুর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরতের মহব্বতের কথা বলবেন, নসিহত করবেন। আমরা খুব মনোযোগ সহকারে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল জিন্দেগি তৌফিক দান করেন।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল ক্বালব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসলে ভাই, আমাদের মুফতি শহীদুসালাম সাহেব দামাত বারকাতুহুম, উনি হযরতের সোহবতে আল্লাহ পাক ওনাকেও একটা এরকম মকাম দান করছেন। উনি, আমি কিন্তু এই লাইনের একেবারে দুর্বল লোক, আমি নিজেই খুব লজ্জিত অনুতপ্ত, আমি এই লাইনের একেবারে দুর্বল লোক। শুধু এই লাইনে না, সব লাইনেই হযরতওয়ালা দামাত বারকাতুহুম যা মনে রাখেন, স্মরণ করেন, যখন এটা শুনি তখন নিজের কাছেই খুব লজ্জা লাগে যে হায়, আমরা কি মানুষ হইলাম। এত মানুষের ভিতরেও কত মানুষকে স্মরণ রাখেন, কাউকে বলেন না। তিনি আমাকে ফোন করে বললেন যে হযরত আপনার নাম নিয়ে বলছেন। তখন থেকে আমি নিজেকে খুব ছোট মনে করতেছিলাম যে হায়, আমি কোথায়, আমি কি, আমাকে হযরত স্মরণ করছেন, এটা আমার জন্য অনেক খুশ কিসমত। আসলে আমরা তো সকলেই দিন দিন বলি, দিন দিনের মধ্যে শান্তি। আমি হযরতের কোনো এক কিতাবের মধ্যে অথবা আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে পড়তেছিলাম, ভাই দিনের মধ্যে শান্তি এই কথা সকলেই বলি আমরা, কিন্তু আমরা কেন এত পরেশান, দিনদার হইয়াও কেন পরেশান? এই জন্য আমরা আলেম হইয়াও পরেশান, মাদ্রাসার তালেবে আলেম হইয়াও পরেশান, দিনদার হইয়াও আমরা পরেশান। তো সেখানে পরিষ্কার এভাবে লেখা আছে, যেমন একটা ঘরের ভিতরে মানুষ শান্তির জন্য, আরামের জন্য এসি ব্যবহার করে, এসি লাগায়। এসি এই জন্য লাগানো হয় যে এটা দিয়ে ঠান্ডা হবে, সকলে আরাম হবে, গরম থেকে তারা শান্তি পাবে, নিরাপদে থাকবে। কিন্তু দেখা যায় কোনো কোনো জায়গা দিয়ে জ্বালানা হয়তো খোলা বা ভাঙ্গা, এরকম জ্বালানা বা দরজা খোলা আছে, ভাঙ্গা আছে, গাড়ির মধ্যে এসি হয়তো জ্বালানা খোলা আছে, এই জন্য সে আরাম পায় না, শান্তি পায় না। এখন কেউ যদি এসিকে দোষারোপ করে, এই কি এসি, এসি কেবল ঠান্ডা হয়, এসি দিয়ে ঠান্ডা হয় না, আরাম হয় না, এখানে কি এসির দোষ হয় না অন্য কোনো দোষ আছে? আমরা মাদ্রাসায় পড়ছি, তালেবে আলেম, আমরা আলেম হয়েছি, আমরা আজকে এত পরেশান কেন? এই আমাদের চোখের রাস্তার গুনাহ, দেমাগের রাস্তার গুনাহ, আমাদের কানের রাস্তার যে সবগুলো গুনাহের রাস্তা আমাদের খোলা। একটা এসি যেমন নাকি তার সমস্ত গুণ ঠিক আছে, কিন্তু দরজা জ্বালানা যে শারায়ত গুলো আছে এগুলো যখন নাকি ঠিক না, নষ্ট, ভাঙ্গা, খোলা, তখন এসিতে কাজ হয় না। আমাদের দিন, আজকে আমাদের নামাজ, আমাদের জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির দ্বারা দিল শান্তি হওয়ার কথা, নামাজ দ্বারা, আমল দ্বারা আমাদের শান্তি হওয়ার কথা, কিন্তু কেন হয় না আমাদের? আমাদের এই জন্য হয় না যে আমি যখন আলেম হইলাম তখন আমার ভিতরে এলেমের একটা গরম কাজ করে, আমি তো এখন আলেম, তাহলে
যে এলেম দ্বারা আমার শান্তি পাওয়ার কথা ছিল, সেই এলেমের সঙ্গে যখন নাকি একটা তাকাব্বুর আমার ভিতরে আসলো, আমি তো আলেম, যখন নাকি আমি খতিব হইলাম, ইমাম হইলাম, আমি তো ভালো ওয়াজ করতে পারি, আমি তো ভালো বক্তা, যখন নাকি আমি কোনো মাদ্রাসার মুদাররিস হইলাম, মুহাদ্দিস হইলাম, শাইখুল হাদিস হইলাম, আমার ভিতরে কি কাজ করে, আমি এত বড় মুদাররিস, আমি তো অনেক বড় এলেমওয়ালা, আমি তো শাইখুল হাদিস, এই যে সঙ্গে সঙ্গে একটা তাকাব্বুর অথবা উজুব, আমি নিজেকে খুব বড় পছন্দনীয় মনে করতেছি, যখন এই রোগটা আসলো, আমার যে শান্তি আসার কথা ছিল সেটা এখান দিয়ে বের হয়ে গেল। এখন আমি কি হয়ে গেলাম, আমি বলি হায় রে, কি রে, আমি এত বড় কিতাব পড়াই শান্তি নাই কেন, আমি এত বড় মুহাদ্দিস, আমি এত বড় শাইখুল হাদিস, আমি মুহতামিম, আমি এত বড় আলেম, এত বড় ওয়াইজ, আমার ভাষা সুন্দর, আমার যুক্তি কত সুন্দর, কণ্ঠ ভালো, তা আমার এত পেরেশানি কেন, অশান্তি কেন। এই জন্য এগুলো শান্তির জিনিস ছিল, কিন্তু ওই যে আমার ভিতরে একটা তাকাব্বুর কাজ করছে, একটা বড়াই, একটা অহংকার কাজ করছে, সে কারণে এখান দিয়ে শান্তি দরজা ভেঙে গেল, জানালা খুইলা গেল, সব শান্তি এখান দিয়ে বের হয়ে গেল, আমি এখন পেরেশান থাকি। এজন্যই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে প্রেরণ করেছেন, এবং নবীজিকে প্রেরণ করার যে মাকসাদ বয়ান করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়া, এরকম সূরা বাকারার মধ্যে আছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিমের কথা কোরআন শরীফে আল্লাহ পাক অনেক জায়গায় বর্ণনা করছেন নবীর প্রেরণের মাকসাদ। ওই যাক্কিহিম মানে আমি আলেম হইলাম, আমার আলেম হওয়ার সঙ্গে আমার ভিতরে একটা কিবির ঢুকলো, আমি মুহাদ্দিস শাইখুল হাদিস হইলাম, মুহতামিম হইলাম, তো একটা কিবির ঢুকে এখান দিয়ে আমার সব শান্তি বের হইয়া যায়, আমি পরেশান থাকি। এই জন্য ওই যাক্কিহিম যে এটা একটা দিনের বড় শোবা, আল্লাহ পাকের শুকুর, এই ওই যাক্কিহিমের এটা দিনের অনেক বড় একটা শোবা, নবীজির প্রেরণের একটা মাকসাদে আসলির মধ্যে একটা এটা, কিন্তু মুস্তাকিল এই শোবা বাংলাদেশের মধ্যে আমার অনেকের তথ্য অনুযায়ী এবং আমার এলেম অনুযায়ী অনেকেই বলছেন ঢালকা নগরেই একমাত্র মুস্তাকিল এই শোবাটা আছে, তাজকিয়ায়ে নফসের এই শোবা, এর জন্য মুস্তাকিল খানকা, মুস্তাকিল একজন আল্লাহর ওলি সমস্ত লোকদেরকে সময় দেন। অন্য যারা আছেন অনেকেই এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন, আংশিক সময় দেন, হয়তো সপ্তাহে বা কখনো এরকম সাংশিক সময় দেন, মুস্তাকিল ওই যাক্কিহিমের শোবার জন্য মার্কাজ বাংলাদেশের মধ্যে অনেক আলেমের তথ্য অনুযায়ী এবং আমারও ক্ষুদ্র আলেম অনুযায়ী যে একমাত্র ঢালকানগরের মধ্যেই ওই যাক্কিহিমের শোবা আছে, মুস্তাকিল শোবা কোথাও নাই, হয়তো মসজিদের পাশে একটা জায়গা আছে, অথবা সপ্তাহে একদিন ইসলাহি বয়ান আছে, বা মাসে একদিন তাফসীর আছে, অথবা একজন আল্লাহর ওলি একদিন মাসে একদিন রাতে সোহবতের ব্যবস্থা করছেন, এই আছে, এইভাবে আছে, মুস্তাকিল প্রতিদিন ২৪ ঘন্টার জন্য খানকা মুস্তাকিল একজন আল্লাহর ওলি, এইবার সময় দেওয়া, আমাদের সাহেব কি পারতেন না দশটা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতে, দশ মাদ্রাসায় কেন, উনি যে বলেন মাসে একদিন পড়ামু, তাহলে বহুত মানুষ এতে অনেক খুশি, মাসে একদিন, যদি বলে আপনি বছরে দুই মাসে তিন মাসে আসবো, যখন পারি তখন আসবো, তবুও বহু হাজারো মানুষ মাদ্রাসা রাজি আছে, এরকম গ্রামে না শহরেই, শহরেই, শহরের মধ্যেই, গ্রামের কথা তো বাদ, গ্রামওয়ালারা বছরে একদিন পাইলেও তো অনেক খুশি, ঢাকা শহরের মধ্যে এরকম বহু উল্লেখযোগ্য মাদ্রাসা আছে, যদি হযরত ওয়ালা বলেন বর্ষরে আমি এক দুদিন পড়াবো, তবু তারা অনেক খুশি, এত জায়গায় বুখারী শরীফ পড়াইতে পারতেন। হযরত আমর বরকাতুহুম এই একদিন আমি ওই মসজিদে ছিলাম, হযরত বলতেছিলেন, ভাই যারা উলামায়ে কেরাম আছে শোনো, এটা কি দ্বীনের কাজ না, এটা কি দ্বীনের শোবা না, তো এই দ্বীনের কাজ শোবাটা কেন তোমরা গ্রহণ করতেছো না? মাদ্রাসায় পড়ানোর লোক তো আলহামদুলিল্লাহ অনেক আছেন, এরকম ভাবে ওয়াইজের লাইনে অনেক আছেন, দিনের অনেক শোবাতে বহু লোক আছেন, তো এই শোবাতে তোমরা কেন তোমরা তৈরি হইতেছো না? এই শোবাটা এখন খালি, এই শোবাটাতে এখন মুস্তাকিল লোক পাওয়া যায় না। আছেন অনেক আল্লাহর ওয়ালিরা কাজ করতেছেন, কিন্তু আংশিক আংশিক ভাবে কাজ করতেছেন, মুস্তাকিল ভাবে। হযরত আহমদ বরকাতুম বহু বছর পর্যন্ত অনেক মাদ্রাসা থেকে অনেক অনেক হযরতকে আহ্বান করার পরেও হযরতলা এই কাজের জন্য মুস্তাকিল এখানে সময় দিতেছেন, ওগুলো আংশিক ভাবে করেন, মুস্তাকিল এখানে সময় দিতেছেন। হযরতলা ঈদ নাই, রমজান নাই, ছুটি নাই, খানকায় বসা, রাত সারা রাত জেগে থাকেন। আমিও কয়েকবার হযরতের সঙ্গে সারা রাত বসেছিলাম, সারা রাত আসর মাগরিব পরে বসলাম, এশার পরে আবার বসলাম, সেই বসা ফজর পর্যন্ত। বলে ফজর তাড়াতাড়ি আইসো, ফজর পরে আবার বসছি সকালে সবক সাতটা পর্যন্ত বসা, সাতটার সময় তোলা এশাক করে একটু শুইলেন, আমরা গেলাম মাদ্রাসায়। এরকম একদিন না, প্রতি রাত্রি বেলায় এরকম হয়। কখন কোন আল্লাহর বান্দা সুযোগ পায় আসেন, দুইটা কথা নিবেন, সোহবত নিবেন, এরকম মুস্তাকিল এই কাজের জন্য। অথচ দিনের বহুত সোহবা, আমি একটা না বহু আয়াত করে কোরআন শরীফের মধ্যে আছে শোনাতে পারবো, যে সেখানে ওই জাক্কি হিমের কথা আছে, আটাশ পাড়ায় আছে, চার নম্বর পাড়ায় আছে, প্রথম পাড়ায় আছে, অনেক জায়গায় এই আয়াত আছে ওই জাক্কি হিম। এই সোহবার জন্য মুস্তাকিল কাজ করার লোক এখন খুব কম পাওয়া যায়, আংশিক কেউ কাজ করে। এই সোহবার জন্য আল্লাহ পাক এই বাংলার জমিনের মধ্যে আমার জানা মতে অনেক উলামায়ে কেরামদের মুখের তথ্য অনুযায়ীও শুধু এই ঢালকানগরের মধ্যে এই সোহবা মুস্তাকিল ভাবে আছে। আমি একবার গেছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসায়, সেখানে হযরত মাওলানা আহমদ ঈসা সাহেব আল বরকাতুম, উনি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলেম, তিনার সামনে আলোচনা হয়েছিল এরকম ইসলাহ লাইন নিয়ে। কেউ গেছিলেন যাত্রাবাড়ি হযরতের কাছে সম্পর্ক করার জন্য, তো উনি পরামর্শে বললেন, ভাই হযরত তো কাজ করেন, সে হয়তো অনেক ব্যস্ত থাকেন, হযরতের অনেক দর্শ, হযরতের আসল কাজ, এরপরে এহতেমাম, দাওয়াতুল হক, অনেক কাজ আছেন, যদি আপনি এই লাইনে যদি মুস্তাকিল যদি আপনি অনেক আগাইতে চান, তাহলে আমি বলি আপনি ঢালকানগর চলে যান, ঢালকানগর চলে যান, সেখানে এই কাজ মুস্তাকিল ভাবে হয়, এটাকে মাকসাদ আসলি বানায় কাজ হয়, সেখানে মানুষ সেখানে করা হয়। এবং যত লোক এখানে আসেন ওনারা বলেন যে আমরা তো থানুহাজ আলী দরবার দেখি নাই, এখানে দেখি নাই, কিন্তু ওইখানে গেলে মনে হয় যে এটা এরকমই ছিল। এই জন্য আল্লাহ পাক এই নিয়ামত দিছেন আমাদের, একটা সব মানুষেরই একটা মেজাজ এরকম বাংলাদেশে, যে আমরা জীবদ্দশায় কদর বুঝি না, কদর করি না, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যান, আহারে চলে গেছেন, যদি উনি আজকে থাকতেন তাহলে আমি এই করতাম ওই করতাম। শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন তখন আমরা কদর বুঝি নাই, এখন বুঝি হায় রে কি ছিলেন। এই জন্য এরকম বড় বড় আল্লাহর ওলি অনেকে যারা চলে গেছেন তখন আমরা কদর বুঝি নাই, এখন আল্লাহ পাক আমাদের মাঝে যে আল্লাহর ওলি রাখছেন, যে আল্লাহর ওলি রাখছেন, আল্লাহ পাক এই কথাটার আজমত আমার অন্তরে আপনাদের অন্তরে বসাইয়া দেন। যে আল্লাহর ওলি রাখছেন এটা মুখের কথা না, এটা বানাওটি কথা না, আল্লাহ পাক এই হযরতের কদর, হযরতের আজমত, হযরতের মাকাম এটা আমাদেরকে অনুধাবন করে অন্তরে আজমত নিয়ে জীবদ্দশায় কদর করার তৌফিক দান করেন, যেন মৃত্যুর পরে বলতে না হয় হায় রে এমন আল্লাহর ওলি ছিলেন, তখন বুঝি নাই, আহারে এখন যে থাকতো এরকম করতাম এরকম করতাম, যেন বলতে না হয়। আল্লাহ পাক জীবদ্দশায় হযরত থেকে আমাদেরকে আল্লাহ পাকের দেওয়া যেই উলুম মারেফাত, আল্লাহ পাকের মহাব্বত, হযরত অন্তরে যে আল্লাহ পাক দিছেন ইশক ও মহাব্বত, আমাদেরকে এর মীরা সূত্রে কিছু হইলেও আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম যে কথা, এটা মুস্তাকিল দিনের একটা শোবা, বলেন সাহাবায়ে কেরাম এত বড় মাকাম পাইছেন সাহাবায়ে কেরাম, যে সারা বিশ্বের আব্দুল কাদের জিলানী বলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরকম বড় বড় যত আল্লাহর ওলিরা গেছেন সবাই যদি এক পাল্লায় হয় একজন আদনা সাহাবীর মর্যাদা কি ওনাদের হবেন? তোমাদের এই মর্যাদা কিসের বরকতে হয়েছে? ওনারা শাইখুল হাদিস ছিলেন, ওনারা মুহাদ্দিস ছিলেন, না মুহতামিম ছিলেন, ওনারা অনেক বড় ওয়াইজ ছিলেন, কি ছিলেন ওনারা? যেই লোকটা মাত্র একবার অল্প কয়েক মিনিট ইমান সহকারে নবীর সোহবতে বসছেন, এরপরে ইন্তেকাল হয়েছেন বা শহীদ হয়ে গেছেন, ওই সাহাবিটার যে নাকি অল্প সময় নবীর সোহবতে ছিলেন, ওই সাহাবির মর্যাদা আর সমস্ত পৃথিবীর গাউস কুতুব আবদালদের মর্যাদা প্রতি এক সমান হবে? কিসের বরকতে এটা হয়? সোহবতের বরকতে। এই জন্য ভাই বলতেছিলাম যে কথাটা আজকে আমি যে হাদিসে পাক পড়ছিলাম, যে আল্লাহ পাক বলছেন তুমি যত বড় আমি আলেম হই, শাইখুল হাদিস হই, মুহতামিম হই, মুহাদ্দিস হই, যাই হই না কেন, ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সলহাত সলহাল জাসাদ কুল্লু, ভিতরে অহংকার কিবির বড়াই, আমি এত বড় আলেম, আমি এত বড় বক্তা, আমি খতিব, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি এরকম পড়াই, আমার এত ছাত্র, এটা আমার সব কিছুকে নষ্ট করে দেয়। এগুলো এখানে আসলে মিটে, এখানে আসলে মিটে না। আমরা অনেক সময় মনে করি দেখো আমার অন্যায় নাই শাস্তেছেন, কিন্তু আমার ভিতরে যে একটা অজব একটা কিবির কাজ করতেছেন, এটা ওই আল্লাহর ওলি তার চোখে ধরা পড়ে, আমার চোখে ধরা পড়ে না। উনি বুঝতেছেন যে এর ভিতরে এলেমের অহংকার কাজ করতেছে, মুহাদ্দিসের অহংকার কাজ করতেছে, শাইখুল হাদিসের অহংকার কাজ করতেছে, এর ভিতরে অজব কাজ করতেছে, ওনার চোখে ধরা পড়ে। তো উনি তখন সেটাকে দেখবেন যে আপনি, আমি এক কিতাবে পড়তেছিলাম আজকে যে এক শায়খ বসা তো খাদেম বাতাস করতেছেন, তো শায়খ বললেন তোমার হাত, হাতের মধ্যে কোনো জান নাই, হাত মুর্দা, তো উনি জোরে বাতাস করতে রাখছেন, বুঝছেন যে আমার হুজুর দুর্বল মনে করতেছে, তো বলতেছেন যে আমার মনে হয় উড়ে ফেলাই দিবা, উড়ে ফেলাই দিবা আমাকে। তো ওই লোক মানে মনে মনে বইলে বসছে, আসতে দিলাম তাও দোষ, জোরে দিলাম তাও দোষ, জামুকুন দিকে। শায়েখ তো এটাই বুঝছেন এর ভিতরে কাজ করতেছে, আমি খুব খেদন করতেছি, অহংকার কাজ করতেছে, কিবির কাজ করতেছে, শায়েখের চোখে ধরা পড়ছে, কিন্তু উনি তো এটা বলেন নাই, কিন্তু উনি বলছেন আমি খুব সুন্দর বাতাস করতেছি, আরাম বাতাস করতেছি, তো ওইটা করছে এটাও ধরছে, এটা করছে এটাও ধরছে, সংসারে বলে বসছেন যাও তোমার বাতাস করা লাগবে না সরব। উনি বুঝতে পারছেন যে আমার ওই ওই অজব এটা প্রকাশ হয়ে গেছে শায়েখের সামনে, মানে এই জন্যই ওইটাও বলছেন এটাও দোষ ধরছেন, এটা করছেন এটাও দোষ ধরছেন, তার মানে যে তাকে তোমার ভিতরে যে অহংকার কাজ করতেছে, দোষ ধরাইয়া তাকে ছোট বানানো যাতে অহংকারটা কাজ না করে, প্রকাশ হয়ে গেছে। এরপর যে কান্দা শুরু করছেন পায়ে ধরে যে আমার বুঝে এসে গেছে গা, এরপরে দিল সাফ হয়ে গেছে আল্লাহ। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের চোখে মনে হয় যে এটা আমি তো অন্যায় করি নাই, এটা কি লিগে আমাকে বললো, এটা কেন আমাকে বললেন, এটা কি জন্য বললেন, কিন্তু এটা ওনার চোখে বুঝেন যে এর ভিতরে কি কাজ করতেছে। আল্লাহ যারা যাদেরকে আল্লাহ পাক এলেন ডাক্তার বানাইছেন, যাকে ডাক্তার বানাইছেন তাকে আল্লাহ পাক এর মধ্যে মাহারাত দিয়েছেন, ওই রকম মানের হয়তো দেখলেই বলতে পারেন। যে আমারটাই আমি বলি, আমি কমই আসি, কিন্তু হয়তো দামা বারকাত হুম আমাকে যে এতভাবে স্মরণ রাখেন যে ও তো আসে না, ও তো অনেক পিছনে পড়তেছে, নাম নিয়ে বলছেন, তখনই আমি বুঝছি যে আমার অনেক পিছনে পড়ে গেছি। হযরত বুঝতেছেন যে এরকম পিছনে থাকলে তো এক দূরে সরে যাইব, হয়তো শয়তান ধোকা দিয়ে সরায় ফেলাইব, এই জন্যই আমি মনে করি হযরত আমাকে বলছেন, নাম নিয়ে বলছেন যে ওরে আসতে বলো, এই জন্যই বলছেন আর কিছু না। এটা ওনার চোখে ধরা পড়ছে, উনি বুঝতে পারছেন এ শয়তানে পাইছে, এ সরে যাইব, এর শয়তানে ধোকায় ফেলাইব, এই জন্য আসতে বলছেন। আমি এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহ পাকই এর পরিপূর্ণ বদলা তাকে শায়খে মুর্শিদকে আল্লাহ পাক দান করে। আসলে আমরা ওই মরার পরে কদর করব, এই হলো আমাদের অবস্থা, জীবিত অবস্থা আমরা কদর বুঝি না। তো বলতেছিলাম যে আমাদের ভিতরে লেবাস সুন্দর আছে মাশা আল্লাহ, বয়ান সুন্দর, মুহাদ্দিস মুহতামিম এত কিছু আমরা, আসলে আমাদের ভিতরে অজব কাজ করে, কিবির কাজ করে, যেটা আমরা সকলেই তো জানি, যদি আমরা যদি যে বিশাল বড় আমল করি এখলাস না থাকে তাহলে কি সে আমল কাজে হয় না। আর যদি ছোট্ট আমল করি এখলাস থাকে সেটা পাহাড় পরিমাণ থেকেও বেশি কি হয়, নেকি হয়। আমাদের ভিতরে বিশাল এলেম থাকুক, আমল থাকুক, নামাজ জিকাজকার থাকুক, আমাদের মধ্যে যে তাকাব্বুর, যে অজব কাজ করে, এগুলোর জন্যই আমাদের এখানে আসা ফরজ। শুধু নামাজ যেমন ফরজ, অহংকার দূর করাও তো এরকম ফরজ, এটা দূর না করলে নামাজ কোনো কাজে হয় না। এই জন্য আমাদেরকে এই কদমে আসা, এই কদমে পড়া, এটা আমাদের জন্য জরুরি, অত্যন্ত জরুরি জিনিস। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। কোন কাফেরকে বলেন নাই, বেঈমানকে বলেন নাই, কাদেরকে বলছেন? হে ইমানদাররা, হে ইমানদাররা। বোঝা গেল ইমানদারের মধ্যে কিছু দুই প্রকার, কেউ আছে মুত্তাকিন হবে, কেউ আছে ফাসেকও হবে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের তাকওয়া অবলম্বন করো। কিভাবে? তার রাস্তা বলে দিয়েছেন, কুনু মাআস সাদিকিন। তাকওয়া অবলম্বন করার জন্য একমাত্র রাস্তা, তুমি একা একা মুজাহাদা করবা পারবা না, একা একা জিকির করবা ওটা দিয়ে হবে না। তাকওয়া অবলম্বন করার জন্য একমাত্র রাস্তাও আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটা হলো কুনু মাআস সাদিকিন, সেটা হলো তুমি আহলুল্লাহদের কি করো, সোহবত ইখতিয়ার করো। তুমি যদি হ্যাঁ পেয়ারাওয়ালার কাছে গেলে পেয়ারা পাইতে পারো, তুমি চাউলের কাছে গেলে চাউল পাইতে পারো, তো যারা নাকি সাদিকিন, যারা আহলুল্লাহ, যারা আল্লাহর ওলি, সেখানে গেলে তুমি কি পাইবা? আল্লাহকেই পাইবা, আল্লাহকেই পাইবা। এখানে আসলে তুমি কোন দুনিয়া না, অন্য কোনো আলোচনা নাই, শুধু কিভাবে একজন আল্লাহ বুলা বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, এটাই তোমার জন্য সেখানে রাস্তা। এই জন্য হযরত আমার কিতাবে আমি লিখছিলাম যে যারা তোমরা মহাব্বত মহাব্বতের দাবি করো, যারা মহাব্বত মহাব্বতের দাবি করো, উনি বলেন দূরে থেকে থেকে মহাব্বত মহাব্বত বললে হয় না। একটু আগে বলছিলেন আমাদের মুফতি আব্দুর রহমান সাহেব বারাকাতুহুম, বলছিলেন যে মহাব্বতের তিনটা জিনিস, তিনি সেখানে লেখছেন যে কোন ব্যক্তি মহাব্বত শব্দটাকে উচ্চারণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে দুই ঠোঁটকে না মিলাইবে, দুই ঠোঁটকে যতক্ষণ পর্যন্ত সে না মিলাইবে মহাব্বত শব্দ উল্লেখ করতে পারবে না। আমরা এটা হিসাব করে নিজেরাই একা একা পরীক্ষা করতে পারি যে মহাব্বত আপনি না মিলিয়ে বলতে পারবেন না। মহাব্বত শব্দটাকে উচ্চারণ করতে হলে দুই ঠোঁট কি করতে হয়? মিলাইতে হয়। বলছেন তুমি যার সঙ্গে মহাব্বত বলতে চাও, শাইখের সঙ্গে মহাব্বত, এর সঙ্গে মহাব্বত, তার সোহবতে না যাও, তার সঙ্গে না মিলো, তার কাছে না যাও, তাহলে এই মহাব্বত সেটা মহাব্বতই না। যেমন দুই ঠোঁটকে না মিলানো পর্যন্ত মহাব্বত উচ্চারণ করা যায় না, সোহবতে না যাইয়া, তার কাছে না যাইয়া, তার কাছে না বৈশা, সেটা মহাব্বতের পরিচয় দেওয়া যায় না। এজন্য মহাব্বতের জন্য আহলুল্লাহদের সোহবতে যাওয়া জরুরি। কেউ যদি মনে করে আমি একা একা মুজাহাদা করে কিছু হয়ে যাব, অসম্ভব, আল্লাহ পাক রাস্তাই রাখছেন এইটা, অকুনু মাআস সাদিকিন, রাস্তাই রাখছেন এইটা, এটাই একমাত্র রাস্তা। এই কথাটার ব্যাখ্যাতে হযরত দামাগতম লেখছেন যে ভাই দেখো, যে আমরা অনেকেই মনে করি আমরা গুনাহগার, আমাদের কলব নষ্ট হয়ে গেছে, আমাদের ভিতরে অনেক রোগ সব নষ্ট হয়ে গেছে, আমি কি আমার কলব কি আর সেই পর্যায়ে যাবে? এই কথাটার ব্যাখ্যাতে হযরত দামাগতমের কিতাবে আমি আজকেও পড়তেছিলাম, সেখানে লেখছেন ভাই একটা দেশি আম গাছের ডাল, দেশি কোন একটা আম গাছের ডাল, সেটার মধ্যে আম হয় ছোট ছোট, মিষ্টি না, পোকা হয় এরকম এরকম, সেটা কম দামি আম গাছের ডাল, এটাকে যখন নাকি কেউ যদি দামি বানাইতে চায়, মূল্যবান বানাইতে চায়, এটাকে কেউ যদি নিয়া সে ল্যাংরা আম গাছের সঙ্গে, দামি আম গাছের ডালের সঙ্গে কলব লাগাইয়া দেয়, কলব লাগাইতে গেলে ভালো করে মজবুত করে লাগাইতে হয়, লাগাইয়া দেওয়ার পরে দেখা যায় এই দেশি আম গাছ, কম দামি আম গাছ, সে তিন শব্দ লেখা আছে যে এই আম গাছটাকে যখন লাগাইয়া দিল, এই আমটা কি হলো তখন, এর নাম পাল্টাইয়া গেল, এর কাম পাল্টাইয়া গেল, এর দাম পাল্টাইয়া গেল, শব্দ এইভাবেই লেখা আছে, এর কাজও পাল্টাইয়া গেছে, আখেনা দেশি আম বলে না, কি বলে, ল্যাংরা আম বলে। এর নাম পাল্টায় গেছে, এর কাজও পাল্টায়, আগে ছিল টক পোকা এখন বৃষ্টি হয়, আর এর দাম পাল্টায় গেছে, আগে কম দামে ছিল এখন অনেক দামি আম হয়ে গেছে। তো যদি একটা দেশি আম গাছ, একটা যদি দুর্বল আম গাছের আমের ডাল যদি দামি আম গাছের সঙ্গে লাগাই দেওয়া হয়, আর সেটা যদি তখন তার যদি তিনগুণ পাল্টায় যায়, তার নাম পাল্টায় যায়, তার কাম পাল্টায় যায়, তার দামও পাল্টায় যায়, তো ভাই তুমি তোমার গুনাহগার মনে করো, তুমি তোমাকে যদি গুনাহগার মনে করো, তোমার কলব নষ্ট মনে করো, তুমি একজন ভালো আল্লাহ পাকের ইশক মহব্বতওয়ালা, আল্লাহ পাকের মারেফাতওয়ালা, তুমি একজন আহলুল্লাহর দিলের সঙ্গে তোমার দিলকে লাগাও, মহাব্বত দ্বারা লাগাও, মোয়ানাকা করে না, মহাব্বত দ্বারা লাগাও, দেখবা সেই তোমার এই দেশি আম গাছের ডালের মতো তোমার এই গুনাহের কলবটাও আল্লাহর ওলির কলব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া একটা সাধারণ গাছের ডালের যদি তার নাম, তার দাম, তার কাম পাল্টাইতে পারে, তো আল্লাহ পাক কি আসল মখলুকাতের দিলকে পাল্টাইতে পারেন না? পাল্টায় যায়। এরপরে আরেকটা মেসাল লিখছেন, সেই মেসালের শিরোনাম দিছেন, সেটার মধ্যে উর্দুতে এরকম ভাবে আছে যে যাকাতের মাসালা দ্বারা সোহবতের আজীব মেসাল। সেখানে লেখছেন যে একটা এক বছর অপেক্ষা কইরা নেশাব পরিমাণ মাল যখন নাকি যাকাতের উপযুক্ত হয়েছে, এক বছর অপেক্ষা কইরা সেই নেশাব পরিমাণ মালটা যাকাতের উপযুক্ত হয়েছে, মাত্র আজকে উপযুক্ত হয়েছে, এর সঙ্গে যে মালটা সংযুক্ত হয় তখন এই এই এক বছরের সাধনার যেই মাল তার সঙ্গে যখন নাকি এখন মাল যোগ হইল, এই মালটার উপর যাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তার মধ্যে এক বছরের সোহবতের সব গুণ তার মধ্যে আইসা যায়। তুমি যদি এই মুজাহাদা কইরা যে নাকি আল্লাহ পাকের মারফাত অর্জন করছেন, মহাব্বত অর্জন করছেন, ইশক অর্জন করছেন, তার সোহবত যখন যাইবা তুমিও মুহূর্তের মধ্যে তার মাকামে পৌঁছে দেবে। আমাদেরকে আল্লাহ পাক আমাদের হযরত আদম বারকাতুহুমের দরবারে আসার, কদর করার জীবদ্দশাই আজমত মহাব্বতের সাথে কদর কইরা নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের হযরত আদম বারকাতুহুমের মধ্যে আল্লাহ পাক বিশেষ কিছু আজীব গুণ দান করছেন, অনেকগুলোই সবাই জানেন, আমার নজরে যেটা বারবার কারে সেটা হলো যে যতগুলো বয়ানে আমি বসছি, দীর্ঘদিন সোহবত থেকে দূরে থাকলে অনেকগুলো রোগ ভিতরে জমে, অনেকগুলো আসলে পরে যদি সাক্ষাৎ না হোক, দূরে বসছি বয়ান শুনছি অথবা কিছুক্ষণ দেখছি, দেখা গেছে যে খালি হয়ে যায়। এটা একটা আজীব গুণ, আর যখন বয়ানে বসা হয় মনে হয় যেন আমার যে সমস্ত সমস্যাগুলো আমার ভিতরে কাজ করতেছে, যে রোগগুলো কাজ করতেছে, যে রোগগুলো দেমাগের ভিতরে কলবে কাজ করতেছে, বয়ানের মধ্যে ওগুলো ফুটতেছে, মনে হয় যেন কেউ বলে দিছে যে এখানে এক লোক আছে, এর আজকের এই সমস্যাগুলো নিয়ে আসছে, আজই বয়ান হয়েছে থাকে সেখানে। আপনাদের এরকম হয়েছে কিনা জানি না, আমার বারহা এরকম হয়েছে। অনেকদিন দূরে ছিলাম, দেমাগের ভিতরে কিছু রোগ জমছে, অন্তরের ভিতরে রোগ জমছে, বয়ানে বসলাম তো দেখা যায় যে হয়তো বয়ানে ফাঁকে ফাঁকে এই কথাগুলো এরকম ভাবে আসতেছে যে মনে হয় যেন এটা আমাকেই বলতেছে, এই মজলিসের মধ্যে আমি আজকের এই রোগী, আমাকেই বলতেছে। কেমনে জানলো, বুঝলেন কেমনে, কে বলে দিল, এমন হইতে থাকে। ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আরাফা বাযহু ওয়া আরাযা আন বাযহ, এই জিনিসটা আমি বারহা পাইছি, সেটা আমি আমার আমার উপলব্ধি থেকে বললাম। দুই নম্বরে হযরত আদম বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানের মধ্যে দেখা গেছে একই ধরনের কথা বিভিন্ন বয়ানের মধ্যে আসে, যে প্রত্যেক বয়ান যে নতুন নতুন হয় এরকম না, কিন্তু প্রত্যেকটা মানুষের যে কজন আলেমের মুখে শুনছি, আমি নিজেও নিজের থেকে বলছি, মনে হয় যেন এটা আজকেই শুনলাম এরকম মনে হইতেছে, যে পুরাতন বয়ান এ কতবার শুনছি এরকমটা মনে হয় না, চোখও নামে না, মাথাও নামে না, তাকায় থাকে, মনে হয় যেন এই বয়ানটা আজকেই শুনতেছি। এবং নতুন শুনলে অন্তরে যে একটা আসর করে, ঠিক ওইরকমই বারবার কথাগুলো এরকম আসর করতে থাকে। অথচ এই বয়ান অনেকবার শোনা হয়েছে, এই আশার শোনা হয়েছে, এই মজমুন শোনা হয়েছে, কিন্তু এই শুনছি অনেকবার, এই কথাটা একটু আসে না, মনে হয় যেন এটা নতুন শুনতেছি, অন্তর ভিতরে নতুন শোনার মতো একটা আসর করতে থাকে। এটা আমি বারহা পরীক্ষিত হয়েছি বয়ানের মধ্যে, যা কথাগুলো এরভাবেই আসতে থাকে। এরপরে কথার মধ্যে না কোনো সুর, না কোনো চিল্লাচিল্লি, না কোনো কিছু, একই ধাঁচে কথা বলতে থাকেন, কোনো চিন্তা ফিকির না, কোন মজমুন বলবো, এখন কোনটা বলবো, মনে হয় যেন কেউ ঢেলে দিতেছেন কথা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আসতেই থাকেন। আজীব এক মিসাল, হাজারো আলেমরা এ কথা বলেন যে উনি এত নাম যে কিভাবে মুখস্থ রাখেন, আর এত আকাবেরদের কৌল নাম সহকারে, উনি আলফাজ সহকারে কিভাবে যে মনে রাখেন, এটা আমাদের হয়রান লাগে, এটা শুনি না। বড় বড় আলেমদের মুখের কথা যে আমরা তো, আমাদের একটা রোগ আছে, এরূপটা আমারও আছে, একটা হাদিসে একটা তাকরির আসলে এটা কোন কিতাবে পাইছে বলতে চাই না, ওই কিতাবের নাম করলে তো আমার ছোট হয়ে গেলাম, মনে হয় আমি এটা তাকরির করতেছি। কিন্তু হযরত আমার কথা যখনই কোনো কথা বলেন, সঙ্গে সঙ্গে ভাই হিন্দুস্তানের অমুক আলেম, বা থানুর রহমতুল্লাহ আলী, অথবা মহাজের মক্কি রহমতুল্লাহ আলী, অথবা করাচির হযরত, নাম নিয়ে বলেন এটা ভাই অমুক আকাবেরদের কথা, আকাবের জবান থেকে আসছেন, আল্লাহ পাক এই আলুম, এই আলুম মারেফাত ওই আকাবের অন্তরে দান করছেন, নাম নিয়ে বলতে থাকেন। এইভাবে নাম নিয়ে বলার সংখ্যা আমার জানা মতে আমি দ্বিতীয় কাউকে দেখি না। মানে প্রত্যেকেই বলার সময় মনে হয় যেন মানে এরকম বলতে চাই আমরা, যেটা আমি বলতেছি, আমি বলতেছি এটা আমার এলেম থেকে বলতেছি, যত আমার কাছে প্রত্যেকটা সময় নাম নিয়ে বলতে থাকে। এই যে একটা জিনিস, এটা আমাদের বহুত বড় একটা সবক, আমরাও যখন কোনো বয়ান করব বা সবক পড়াইব, এই অমুক কিতাবে আছে, অমুক জায়গায় আছে, বড়দের নাম নিয়ে বলা চাই, নিজের নিজের কিছু নাই, আমার কি আছে, আমার কিছু নেই। এরকম ভাবে কোন বয়ানের পরে ফেতনা আমি দেখি নাই। আমাদের নারায়ণগঞ্জে বহুত হজরতের বয়ান হয়, বহুত কোন বয়ানের পরে এলাকাতে সমালোচনা, এলাকার মধ্যে একটা গুনগুন আওয়াজ যে এই কি আনলো, কি বললো উনি, এটা আমি আজও পর্যন্ত শুনি নাই। আমাদের এখানে অনেক বেদাতি মহলে হযরত আল্লাহর কাছে যাওয়া হয়েছে, পরের দিন কোনো আলোচনা নাই যে হুজুর এটা কি বললো, এটা কি বললো, এটা কয় নাই, ঠিক কয় নাই। অথচ অন্য কোনো বক্তা আনলেই দেখা গেছে পরের দিন সমালোচনা, উনি এটা ক্লিয়ার করলো, এ বক্তা আর আনন্দ যাইব না, এই বক্তায় ফেতনা লাগাইছি, এটা ক্লিয়ার করলো, এটা ক্লিয়ার করলো। তো বেদাতিরা পর্যন্ত বলেন যে আমরা তো এটা বলি ওইটা বলি, কিন্তু ওনার কথার ভিতরে সব তো নবীর সুন্নত আর মহাব্বতের কথাই পাওয়া গেল। বেদাতিরাও কোনো সমালোচনা করে না, আহলে হকরা তো নাই। এই কথা অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, কি বলে এইবার যে বক্তা আনছি আগামীবার আরেকজন আনবো দেখি, এরকম আরেকবার বললো হয়তো তোমাকে যেখানে নিছেন আমাদেরকে বারহা বলছেন, হয়তো কি আবার আনা যাইব, আগামী বছর আনা যাইব, একটু দেখেন আগামী আনা যাইব কিনা। আমি বললাম ভাই এখন বলা যাইব না, ওইখানে যাই আলোচনা করতে হইব। প্রত্যেকেই বারহা নেওয়ার জন্য দিল থেকে অনুরোধ সহকারে দরখাস্ত করেন, আবার আনেন, আবার আনেন, আবার আনেন। এরকম না যে পাল্টাই প্রতিটি বক্তা পাল্টাই, এরকম না, না পাইলে আফসোস করে যে আমরা পাই না, আমরা আনতে পারি না। এই যে আফসাফগুলো আমি বললাম, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বললাম যেটা আমি পাইছি, আপনারা অনেক কিছু জানেন। এই যাই না, আমার মতো কেউ হতবাগা হইয়েন না, আমি দূরে দূরে থাকি, আসতে পারি না, তো আসতে পারি না বলতে আসতে পারি, সবই আছে, কিন্তু শয়তানে ধোকা দিয়ে রাখে। তো সবাই আমরা হযরতকে পাইছি যেন আল্লাহ পাক জীবদ্দশায় মৃত্যুর পরে আফসোস করতে না হয়, বলতে না হয়, জীবদ্দশায় কদর করার, হয়তোরা কলবের ভিতরে আল্লাহ পাক যে হাজারো মহাব্বতের দরিয়া দিয়া রাখছেন, এক একটা নাচ শুনলেই আমরা বুঝি, এক একটা হাম শুনলে আমরা পাই যে কি আল্লাহ পাক মারফাত দিয়া রাখছেন, এর কিছু নিয়ে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ওলিদের কাতারে ঢুইকা মহাব্বত সঙ্গে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাকেও কদর করার তৌফিক দান করেন, আপনাদের উপর দান করেন, সকল ভাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরতুল্লাহর খুব কদর করার তৌফিক দান করেন। এই বয়ানগুলো আমরা টেলিগ্রামে ইনশাআল্লাহ পেয়ে যাব। হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের খোলাফায়ে কেরামের এই গুরুত্বপূর্ণ বয়ানগুলো নিয়মিতই টেলিগ্রামে দেওয়া হচ্ছে, বিগত বয়ানগুলো ইনশাআল্লাহ দেওয়া হয়েছে, আজকে বাদ মাগরিব যে বয়ানগুলো হবে ইনশাআল্লাহ সেগুলো আমরা টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব আমল করার তৌফিক দান করেন। এখন মাগরিবের প্রস্তুতির জন্য আমরা চেষ্টা করি।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم 3 বার পড়ার পর সূরা হাশরের শেষ 3 আয়াত 1 বার। السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله شهو سورة إخلاص فلق ناس 3 বার بسم الله الرحمن الرحيم قل هو الله عبد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله عبد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله عبد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي 3 بار بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي واهلي ومالي بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 بار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك 7 بار اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اغفر بحلالك عن حرامك عليك عن حرامك واغنني بفضلك عن سياك. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل شدبر. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فساهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار ساهل فساهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار ساهل فساهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار ساهل فساهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار ساهل. سيد الاستغفار. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني من عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي أعفو ذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. دعاء أبو الدرداء رضي الله تعالى عنه. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأعلم أن الله আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি আমাদের হাউজদুল্লাহ দামাত বারাকাত হোমের মাসিক ইস্তেমা, প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইস্তেমা হয়, আসরের পর থেকে শুরু হয়, আসরের পরে হাউজদুল্লাহ দামাত বারাকাত হোমের খোলাফায়ে কেরাম মোহাম্মদ থেকে বিশিষ্ট ওলামায়ে কেরাম বয়ান করেন, মাগরিবের পর থেকে নিয়ে এসা পর্যন্ত আলহামদুলিল্লাহ হাউজদুল্লাহ দামাত বারাকাত হোমের খোলাফায়ে কেরাম বয়ান করেন, অতিবে গুরুত্বপূর্ণ নসিহত করেন। এশার পরে ইনশাল্লাহ হজরত আহমদ বারাকাতহুম তাশরিফ ফরমাবেন, আমাদের জন্য নসিহত ফরমাবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন মুফতি আনোয়ার সাহেব দামাত বারাকাতহুম, মারকাজুদ্দাওয়া আল ইসলামিয়া, মিরপুর, ঢাকা। মুফতি আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতহুম, মাশাআল্লাহ, তশরিফ ফরমায়ে। আল্লাহ সবাইকে কবুল বলা শোনা আশা যাওয়া উঠা বসা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাদাকাল্লাহু মাওলানা আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حين سئل أي جلسائنا خير قال من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়াকে, একত্রিত হওয়াকে আল্লাহ তাআলা খুব কবুল করেন, আল্লাহ তাআলার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢেলে দেন। এই যে আসা এবং যাওয়া, মাকসাদ একটাই, আল্লাহ তাআলাকে যেন সবাই পেয়ে যায়, আমরা আল্লাহ তাআলার হয়ে যাই, আল্লাহ তাআলার রেজাওয়ালা জিন্দগি যেন আমাদের ভিতরে চলে আসে। হযরত আলা দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদেরকে সব সময় এই বিষয়গুলো বলতে থাকেন যে ভাই, দুনিয়ার সব কিছু আমরা বুঝি, সব জানি, দুনিয়ার কোন কাজে গেলে কোন কাজ কিভাবে করলে সফল কাম হব, ব্যবসা বাণিজ্য কিভাবে করলে আমরা বেশি উন্নতি লাভ করব, কিভাবে লাভবান হব, সব বিষয় আমরা জেনে জেনে বিজ্ঞ বিজ্ঞ মানুষের কাছ থেকে আমরা জানি, জেনে সেই অনুযায়ী আমল করি, কোন দিকে গেলে ক্ষতিগ্রস্ত হব ওখান থেকে আমরা বেঁচে থাকি, আর কোনটা গ্রহণ করলে লাভবান হব সেটাকে আমরা গ্রহণ করি। তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোন রাস্তা অবলম্বন করতে হবে, কার পিছনে ছুটতে হবে, কার মজলিসে আসতে হবে, কার পাশে বসতে হবে, এটা আমরা ওইভাবে আমাদের ভিতরে এই বুঝটা আসেই না। সব বুঝি আমরা দুনিয়ার, একটা সাধারণ রোগ হলেও আমরা খুঁজতে থাকি যে সবচেয়ে ভালো ডাক্তারকে, কার কাছে গেলে সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়া যাবে। সাধারণ জ্বর, এটা সকলেই জানে যে প্যারাসিটামল খেলে কি জ্বর চলে যায়, এরপরও জানতে চায় যে না, যদি আরো কোনো ভিতরে কিছু থাকে, সমস্যা যদি আরো ভিতরে কিছু থাকে, রোগ কেন হলো, জ্বরটা কি জন্য আসলো, এটা তো একবারে বিজ্ঞ থেকে বিজ্ঞ ডাক্তার যারা তারা বুঝবেন। এটার জন্য আমরা কি করি, খুঁজতে থাকি, ডাক্তারের কাছে ফোন করি যে ভাই, এ ব্যাপারে কোন ডাক্তার সবচেয়ে বেশি অভিজ্ঞ, কে বিশেষজ্ঞ। তো আমাদের দিলের ভিতরের যে রোগ, গুনাহের যে রোগ আছে, গুনাহের যে মারাত্মক মারাত্মক ব্যাধি আছে, এটা কিভাবে ছুটবে, কিভাবে আমি কুদৃষ্টি থেকে আমার কিভাবে আমি বাঁচব, কুধারণা থেকে কিভাবে আমি বাঁচতে পারব, কুসম্পর্ক থেকে কিভাবে আমি বাঁচতে পারব, আল্লাহ তাআলার যে সমস্ত যে পথে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, এখান থেকে আমি কিভাবে বাঁচতে পারব, এটার জন্য ওইভাবে আমরা ফিকির করি না। ওই ফিকির আমাদের ভিতরে ওইভাবে আসে না যেভাবে দুনিয়াবী লাইনের ফিকিরগুলো আমাদের ভিতরে আসে। হযরত আলা দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে খুব বরকত দান করেন, আমাদের জন্য এক আজীব নেয়ামত। বিশেষ করে আমি আমার জিন্দগির জন্য আমি মনে করি সবচেয়ে বড় নেয়ামত হলো আমার জিন্দগির জন্য হযরত আলা দামাত বারাকাতুহু। আমি যদি আমার যদি সামান্যতম দীনি আল্লাহ তাআলার মহাব্বত বা আল্লাহ তাআলার যে গুনাহের যে রাস্তা যেখানে গেলে আল্লাহ নারাজ হয়ে যান, এটা চিনার যদি মানে কোন ব্যক্তি থাকে, সেটা আমার হযরত আলা দামাত বারাকাতুহু। এই জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, আল্লাহ তাআলার মহাব্বতের রাস্তা যেখানে গেলে পাওয়া যায় ওখানে আমাদেরকে আসতে হবে। হাদিসে পাকের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আজই প্রশ্ন, এটা আমার কাছে এই প্রশ্নটা শুনে খুব অবাক লেগেছে। এই প্রশ্ন আসলে ওনাদের জন্য না, এই প্রশ্নটা আসলে পরবর্তী উম্মতের জন্য করেছেন, শিখার জন্য, পরবর্তী উম্মতের জন্য প্রশ্ন, আইয়ু জুলাসা ইনা খাইর, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাদের মজলিসে ওঠা বসা করব, যেই সমস্ত লোকদের সাথে আমরা চলব, দুনিয়াতে থাকতে গেলে তো চলতে হয় মানুষের সাথে, দুনিয়াতে মানুষের সাথে চলতে হয়, এক মানুষ কখনো সব থেকে বিচ্ছিন্ন হয়ে চলতে পারে না,
আমাদের তো থাকতে হবে দুনিয়াতে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তো আমরা কার মজলিসকে এখতিয়ার করব, কাদের সাথে ওঠা বসা করব? এই প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে করেছেন। আইয়ু জুলাসা ইনা খাইর, ভালো তো অনেক আছে, ভালোর মধ্যেও সর্বোত্তম কোন মজলিসটা আমাদের জন্য, সর্বোত্তম কোন মজলিস আমাদের জন্য, কার সঙ্গটা আমাদের জন্য বেশি উপকারী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যে শোনো, সবচেয়ে ওই মজলিস, ওই সমস্ত লোকেরা, তাদের সোহবত গ্রহণ করার জন্য বেশি উপযুক্ত ওই সমস্ত লোক যাদেরকে দেখলেই আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ পড়ে যায়, আল্লাহর মহাব্বতের স্মরণ, আল্লাহর মহাব্বত স্মরণ পড়ে যায়, আল্লাহর মহাব্বত দিলের ভিতরে আসতে থাকে, এক মহাব্বতের জিন্দগি নিজের ভিতরে অর্জন হয়ে যায়। সাহাবা সব সাহাবায়ে কেরাম মহাব্বতের শীর্ষ স্থানে ছিলেন ওনারা। তো এক সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি কত বড় আলেম ছিলেন উনি, আমরা তো শুধু ওনাকে মুফাসসির মানে কোরআন মাজিদের যারা তাফসির করে ওনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওনাকে ওই হিসাবে চিনি, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়লে ওখানে দেখা যায় যে উনি কত বড় ব্যক্তি ছিলেন ইলমের ক্ষেত্রে। এক এক মজলিস বসত ওনার ঘরের ভিতরে, উনি ডাকতেন যে আসো, কে আসো, কে আসবা এখন আমার কাছ থেকে ফারায়েজের ইলম নিতে, মিরাজ পৈতৃক সম্পত্তি বন্টনের ইলমের জন্য কারা আসছো, এরা এখন ভিতরে আসো। তো ওনাদের সাথে অনেকক্ষণ আলোচনা হতো, কার যার যা জিজ্ঞাসা ছিল জিজ্ঞেস করতেন, উনি উত্তর দিতেন, এরপরে এই গ্রুপ চলে যেত। এরপর আবার ডাকতেন যে ফিকহ মাসলা মাসাইল, ফিকহ ফতোয়ার ব্যাপারে কার কি জিজ্ঞাসা আছে, আসো এবার আমার কাছে এরা। তো এরা আসতেন, অনেকক্ষণ প্রশ্ন উত্তর চলত, এরপরে আবার ওনারা চলে যেতেন। এরপরে বলতেন যে যে সুন্নাহ সম্পর্কে কার কি জানার আছে, আসো আমার কাছে। এইভাবে লম্বা সময় এক গ্রুপ আসতো আরেক গ্রুপ যেত, এক গ্রুপ আসতো আরেক গ্রুপ, প্রত্যেক দিনের ওনার মজলিস ছিল এগুলো। তো এত বড় ফকিহ ছিলেন উম্মতের, এত বড় ফকিহ, সাহাবাদের মধ্যে অনেক বড় ফকিহ সাহাবি ছিলেন, মুফাসসির ছিলেন, সব ইলমের ব্যাপারে যার পাণ্ডিত্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করছেন, যাদের এক নজর করাচি, হযরত করাচি রহমাতুল্লাহ আমাদের দাদা পীর শাহ করাচি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে পড়লাম যে এই সোহবত, আল্লাহর রসুলের এক সোহবত, এটা এমন জিনিস যে হাজারো আবু হানিফা, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল সবকে মিলাও তোমরা, একজন সাহাবির সমকক্ষ কখনোই হতে পারবে না, কখনোই হতে পারবে না। এত সাহাবায়ে কেরাম এত মর্যাদাশীল ব্যক্তি ছিলেন উম্মতের মধ্যে, সর্বশ্রেষ্ঠ মানুষ ওনারা নবীদের পরে। তো উনি জিজ্ঞেস করছেন, উনি কাদের সাথে মিশবেন এটা জিজ্ঞেস করে নিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব উত্তর দিয়েছেন যে যাকে দেখলে আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতের কথা স্মরণ পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত তাদের জিন্দিগির থেকে, জিন্দিগির মধ্যে প্রকাশ পায়, এদের মজলিস তুমি এখতিয়ার করো, এদেরকে তুমি গ্রহণ করো, এদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করো, ওঠা বসা এদের সাথে করো। ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু, ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকুহু, এবং আল্লাহ রাসূল তিনটা কথা বলেছিলেন এখানে, যা এবং যারা দ্বিতীয় নাম্বার, যারা যখন মুখ খোলে কথা বলে, তো কথা বললে তাদের কথা তোমার ইলম বাড়িয়ে দেয়, তোমার ভিতরে শরীয়তের দ্বীনের ইলম বৃদ্ধি করে, তাদের কাছে বসলেই তুমি অনেক কিছু জানতে পারো, দ্বীন জানতে পারো, দ্বীনের ইলম জানতে পারো, আহকাম জানতে পারো। এরা এই শ্রেণীর মানুষ, ইলম এমন দামি জিনিস, ইলম ছাড়া বাকি পুরোটাই জাহালত, অন্ধকার। ইলম ছাড়া পুরোটাই অন্ধকার, জাহালত আর জাহালত, জাহালত আর জাহালত, অজ্ঞতা আর অজ্ঞতা। ইলম তো পুরোটাই নূর, ইলম পুরোটাই নূর, আল্লাহ রাব্বুল আলামিনের নূর, যে নূর দ্বারা বান্দা আল্লাহকে চিনতে পায়। তো তুমি তার মজলিসে বসলে তোমার ইলম বাড়বে, এই ধরনের ব্যক্তির মজলিস তুমি ইখতিয়ার করো। তৃতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, এবং তার আমল, তার চাল চলন, তার ইবাদত বন্দেগী, তার কথাবার্তা, মানুষের সাথে তার আচরণ, আচার আচরণ, মানুষের সাথে তার লেনদেন, এই সব কিছু আখেরাতের কথা স্মরণ করিয়ে দে, তার আমল আখেরাতকে স্মরণ করিয়ে দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা বলেছেন, যে মজলিস, সহচর, যাদের সাথে আমরা উঠা বসা করব, কাদের মজলিসে আমরা আসব, কোন মজলিসে আসব, কার সোহবত এখতিয়ার করব, এই ধরনের লোকদের সোহবত এখতিয়ার করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের এক একটা মজলিসের মধ্যে সব কিছু পাওয়া যায়, দেখলেই ওনাকে আল্লাহর কথা স্মরণ পড়ে যায়। অনেক সাথীদেরকে আমরা দেখেছি দেখা মাত্রই চোখে পানি চলে আসে, কোনো কিছু বলেন না কিন্তু চোখে পানি চলে আসে, চোখে পানি চলে আসে, আখেরাতের কথা স্মরণ পড়ে যায়, আল্লাহর মহাব্বত দিলের ভিতরে ঢুকে হাজারো মানুষের বয়ান তো আমরা শুনি, বিভিন্ন জন বয়ান শুনে, এরকম বয়ান যে বয়ানের ভিতরে মানে সুর নাই, মানুষ তো সুরের কারণে কান্না করে, অন্যান্য অনেক মজলিস আছে যেখানে সুর, সুর এমন জিনিস যেটা মানুষের চোখ দিয়ে পানি বের করে দেয়। হাকিকি হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার মজলিস পুরো এই হাদিসের পুরো পরিপূর্ণ কি একবারে মাজহার, যেটা এই হাদিস, এই হাদিসের মাজহার হযরত আইয়ু জলসাইনা খাইর, সর্বোত্তম সোহবত এখতিয়ার করার যোগ্য কোন ব্যক্তি, যাকে দেখলেই, যাকে দেখা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ পড়ে, দেখলেই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমুল আলিয়া যে কোনো কথা, ভাই কেমন আছে আমাদেরকে বলেন, আমরা জিজ্ঞেস করলে আল্লাহ পাকের মেহরবানি তা খুব ভালো আছে, আল্লাহ তাআলার নাম আগে, খানার শুরুতে আমাদেরকে অনেকবার বলেছেন যে ভাই দেখ একটা জিনিস খেয়াল করেছো তোমরা, যে চা খাওয়ার শুরুতে অনেকেই অনেক সময় দেখা যায় যে অন্য সর্বক্ষেত্রে বিসমিল্লাহ মনে থাকে, চা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ মনে থাকে না, চা অনেকে চাকে এইভাবে খেয়ে ফেলে, বিসমিল্লাহ মনে থাকে না। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই জিনিস আমাদেরকে কয়েকবার বলেছেন, আমরা শুনেছি ভাই চা খাওয়ার শুরুতে। তো এখন এই যে এই মজলিস, যে কথা হযরত থেকে এটা শুনেছি, হাজারো চা অনেক আমাদের এরকম চলে গেছে যে যে চায়ের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, আল্লাহ আমাদেরকে মাফ করেন এই সমস্ত সুন্নতকে এইভাবে ছেড়ে দেওয়া, গাফলত, গাফেল থাকা, এটা তো অন্যায়, এ তো গুনাহ। তো এই বিষয় বারবার আমাদেরকে এই বিষয়গুলোই তালকিন করেন, মনে করিয়ে দেন, বারবার মনে করিয়ে দেন এক বিষয়, এই মজলিসকে কদর করি, এই মজলিসকে কদর করি। এখান থেকে দেখেন আমাদের কাজ শুধুমাত্র, শুধুমাত্র আসা এবং যাওয়া, আমাদের কাজ শুধু এটা। ইউহি আপ আতে রাতে জাহেঙ্গে জায়েঙ্গে, আতে যাতে রাহেঙ্গে, ইউহি আপ আতে যাতে রাহেঙ্গে, মহাব্বত কা ফল আপনা পাতে রাহেঙ্গে। আমাদের কাজ শুধু এতটুকুই, আসা এবং যাওয়া। সূর্য যে আছে না, সূর্য আলো দেয়, সূর্য অমাবস্যা যে আছে, ওই যে চাঁদকে যখন দেখা যায় না, যেই পৃষ্ঠটা সূর্য থেকে বিপরীত দিকে থাকে, সূর্য তাকে আলো দেয় না, চাঁদের ওই অংশকে সূর্য কি দেয় না, আলো দেয় না। চাঁদের যে অংশটা সূর্যের মুখোমুখি থাকে, মুখ করে রাখে, ওই অংশটাতে আলো পায় চাঁদ। এখন আমরা যদি মুখোমুখি না হই, আমাদের কাজ শুধুমাত্র হযরত আলা দামাত বারাকাতুহুমের মুখোমুখি হওয়া, আসা ওনার, আসলে ইনশাল্লাহ নূর ও বারাকাত আমরা পেতেই থাকবো, পেতেই থাকবো ইনশাল্লাহ, মহাব্বত পেতেই থাকবো, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতের নূর আমরা পেতে থাকবো। আমাদের কাজ শুধু এতটুকু যে যত বেশি চন্দ্র যখন পরিপূর্ণরূপে মুখ করে তখন একবারে পূর্ণ, একবারে পূর্ণিমা। তো এইভাবে যখন সোহবত যখন এইভাবে আমরা এমন ভাবে গ্রহণ করবো, তো ইনশাল্লাহ আমরাও কি হয়ে যাব, চাঁদের মতো আলোকিত হয়ে যাব আমরা। সূর্যের যে আলোর দ্বারা চাঁদ যেভাবে আলোকিত হয়ে যায় ঠিক সেভাবে আলোকিত হয়ে যাব, নূর আমাদের ভিতরে আসবে, সোহবতের নূর আসতে থাকবে। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হাতেম আসাম একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, বিখ্যাত বুজুর্গ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির আলাইহ ওনার সোহবত নিয়েছেন। ওনার শেখ হাসিবলি রহমতুল্লাহ আলাই একবার হঠাৎ করে জিজ্ঞাসা করলেন হাতেমকে, রহিমাহুল্লাহ, কাম সাহিবতানি, আচ্ছা তুমি আমার সোহবতে কত দিন যাবত আছো? উনি জিজ্ঞেস করেছেন, ওনার শাগিরদকে উনি জিজ্ঞেস করেছেন, কাম সাহিবতানি, তুমি আমার সোহবতে কতদিন আছো? তো উনি বললেন, মুনযু সালাসিন ওয়া সালাসিন, আপনার সোহবতে আমি 33 বৎসর আছি। কত বৎসর? শিবলি রহমতুল্লাহ আলাইহি সেই যুগের বিখ্যাত বুজুর্গ, 33 বৎসর আপনার সোহবতে আমি আছি। এরপরে উনি জিজ্ঞাসা করেছেন, মা তাআল্লামতা মিন্নি, তো এই 33 বৎসরের সোহবতে তুমি আমার কাছ থেকে কয় জিনিস শিখেছ? তো উনি বললেন যে 8টা মাসআলা শিখেছি। কয়টা মাসআলা? 8টা মাসআলা। কয় বছরের সোহবতে? 33 বৎসরের সোহবতে 8 মাসআলা শিখেছেন। কে শিখেছেন? হাতেম রহমতুল্লাহ আলাইহ, 8 মাসআলা মাত্র। তো উনি বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে তোমার এই এত বৎসরের সোহবতের পরে 8 মাসআলা, আমার জিন্দগি তো শেষ তোমার পিছনে। তো উনি বললেন যে হযরত আমি তো মিথ্যা বলতে পারি না, আমি 8টা মাসআলাই শিখছি, আর কিছু শিখি নাই। হাতেম আসম রহমতুল্লাহ আলাই 33 বৎসরের সোহবতে মাসআলা শিখেছেন মাত্র 8টা। তো আমরা যখন এই 8 মাসআলা পড়ি তো তখন মনে হয় হায় 8 মাসআলা না, আমাদের জিন্দগিতে যদি 1টা মাসআলা এখানে চলে আসে তো আমরা কামিয়াব হয়ে যাব। এর মধ্যে উনি মাসআলা 1টা 2টা মাসআলা শুনাই, উনি শিখেছেন যে আমি দেখলাম দুনিয়ার সকল মানুষ এর কোন একটা প্রিয় জিনিস থাকে, মহাব্বত করে সে। তো এই মহাব্বতের বস্তুটাও দেখলাম যে যখন সে মারা যায় কবর পর্যন্ত যায়, এরপরে চলে আসে মহাব্বতের বস্তুটা, হয় তার স্ত্রী, তার সম্পদ, যার যে মহাব্বতের জিনিস। তো আমি দেখলাম যে আমল এমন এক জিনিস যেটা শুধু কবর পর্যন্ত যায় না, কবরের ভিতরেও যায় আমার সাথে সাথে। এই জন্য আমি আমলকে আমার জিন্দগির সবচেয়ে মহাব্বতের বস্তু বানিয়ে নিয়েছি। হাতেম আসাম রহমতুল্লাহ আলাই 33 বৎসরের সোহবতে 1 মাসআলা হলো ওনার, এটা 1 মাসআলা। আমি তো বরং এই ঘটনা থেকে এর আগে যে আমাদের কোনো মাসআলাও যদি শিখা না হয়, বাকি 33 বছরের সোহবত যে উনি কাটিয়েছেন, এই সোহবতটা যদি আমাদের দীর্ঘদিন হাসিল হয়ে যায়, এইটাই যদি শিখতে পারি, আমরা কামিয়াব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আলা দামাত বারাকাতুহুমের সুদীর্ঘ সোহবত আমাদেরকে নসিব করেন, এবং এই আসা যাওয়া যেন আমাদের দায়েম কায়েম থাকে, মুস্তামির থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন, হযরত আলা দামাত বারাকাতুহুমের হায়াতে তৈয়বার ভিতরে খুব বরকত নসিব করেন আল্লাহ তাআলা আমাদের উপরে, হযরত আলা দামাত বারাকাতুহুমের তবিল জিন্দগি, তবিল হায়াত আল্লাহ তাআলা আমাদের উপরে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা।
এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম সর্বপ্রথম খলিফা, আমাদের বাংলাদেশের খ্যাতনামা দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া রব্বানিয়ার সম্মানিত মুহতামিম মৌলানা মুফতি কাজী নজরুল ইসলাম সাহেব ভাসানী দামোদর বরকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু আল্লাহ اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আজকে আসলে আমার মাথার মধ্যে কোনো বয়ান নাই, কি যে বলবো কোনো কিছুই নাই। এরপরে আমাদের মুফতি শহীদুসালাম সাহেব দামত বরকাত হুম অনেক বড় জৈয়দ আলেম, দারুল উলুম দেওবন্দে উনি দীর্ঘ সময় লেখাপড়া করছেন। শেষে এসে হযরত ওয়ালা দামত বরকাত হুমের হাতে, আসলে উনি যে আমার নাম ঘোষণা করছেন এইটার ব্যাপারে দু একটা কথা কই, যেহেতু বয়ান তো আমার নাই আজকে, কেন মাথায় একদম মাথা এদিক সেদিক হয়ে রয়েছে, মাদ্রাসার ভর্তি কার্যক্রম হয়েছে। তো ভাই এই বাংলাদেশের বড় মাদ্রাসা, আবার ভাসানি, আবার এইসব তামাম দুনিয়ার কথা, আসলে হযরত ওয়ালা দামত বরকাতুহুম এমন একটা কষ্টি পাথর। হ্যাঁ, এখানে যারা আসে আল্লাহ আকবার দুনিয়াতেই তাদের দাম বেড়ে আছে। আমরা দেখছি হযরতের এখানে অনেক দোস্ত আহবাব আসে, হ্যাঁ দেখতো কালা সালা কেসা কেসা, ও কয়দিন থাকছে এখন চমকাইতেছে, আজীব সুবহানাল্লাহ। আমার হালাত তো এই ছিল, জানেন আমার গলার কণ্ঠ তো বুঝিনি, এক মাদ্রাসায় গেছি, হ্যাঁ এই খেদমতের জন্য, চাকরির জন্য, যেটা আপনারা চাকরি কন আমরা খেদমত বলি, এখন আবার নিবে না, এই গলা ভাঙ্গা উনি কেমনি কি করবে না করবে, এই তো আমার হালাত আজকে। এতক্ষণ কয় যে এই মাদ্রাসা সেই মাদ্রাসা, এই হযরত ওয়ালা দামত বরকাত হুম এখানে আসছি, ভাঙ্গা গলাটা ঢিল্লা মিল্লা একদম ধাক্কা চালাই দিছে, এই তো হালাত, আল্লাহ তুমি কবুল করো। হযরত ওয়ালার অনেক কোনো খেদমত তো করতে পারি নাই, বলতেও কষ্ট লাগে যে ভাই যেটা পারি না এটা মানুষকে বলি কেমনে, যেটা পারি না সেটা বলি কেমনে, বড় ভয় লাগে। বুখারী শরীফের একজন রাবি ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের মহাদ্দেশ ছিলেন, আবার আরেকজন মহাদ্দেশ তিনি হলেন ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই, দুজনের নাম ইব্রাহিম, এত উঁচু মাপের মানে মুহাদ্দিস ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি, অনেক বড়। তো এই ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাই তিনি মুহাদ্দিস ছিলেন, আবার ওয়াইজ ছিলেন, বয়ান নসিহত অনেক বুজুর্গানে দিন আছেন, মাশাআল্লাহ খুব বয়ান করেন, হাজারো মানুষ হেদায়েত তাদের দ্বারা পায়, বয়ান বিরাট বড় ব্যাপার। ইন্না মিনাল বয়ানিলা সিহর। আবার কোন কোন বুজুর্গানে তিনি আসেন, ওনারা চুপচাপ থাকেন, কোন বয়ান করেন না। আল্লাপাক এক এক বুজুর্গকে এক একটা শান দিয়েছেন, চুপচাপ রয়েছে, কিন্তু দেখা যায় অনেক সময় অনেক বয়ান থেকেও বেশি ভারী। এক এক বুজুর্গের এক এক কাজ। রেজাকে শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ নাম শুনছেন না আপনারা? উনি যে কত বড় মানুষ ছিলেন এটা আমরা জানি না, উনি অনেক বড় মানুষ ছিলেন। ওনার এই পরিমাণ নিসবত মা আল্লাহ ছিল, আর আল্লাহ পাকের জাতির উপরে এই পরিমাণ তাওয়াক্কুল ছিল, সুবহানাল্লাহ, ভীষণ ব্যাপার। যা উনাকে দেখছেন তারা বুঝবেন যে ওনার ইমানি তাকত কি পরিমাণ ছিল, অনেক বেশি ভারী ছিল। সেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত থানভী রহমতুল্লাহ আলাইর খলিফা, কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ আলাইর খলিফা ছিলেন না। আমাদের হযরত ওয়ালাদ আমাদের কথা বলছেন, তা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই খলিফা থাকলেও তিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই উজুর পানি লোটা আগায় দিতেন। উনি জানছেন যে শামসুল হক ফরিদপুরি কেমন মানুষ। আল্লাহ 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 আল্লাহ। তো কি জন্য এই ঘটনা বলো? হ্যাঁ, ভুলে গেছি। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ তিনি ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন, বয়ান করতেন খুব, আবার বড় মুহাদ্দিস, এত বড় মানুষ। ওনার মাকাম কি? একবার ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইর উপরে সরকারি একটা ওয়ারেন্ট জারি হইল। হয়তো সব যুগেই সরকারের মধ্যে ভালো মন্দ ছিল, ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হইল। কার নামে? ইব্রাহিম নাখঈ, বিরাট বড় মহাদ্দেশ। তো পুলিশ ভুলে ওনার বাড়িতে না গিয়া গেছে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ বাড়িতে, নাম তো এক, নাম এক, কিন্তু ভুলে গেছে। আগের জমানা এত তো ফোন টোন বা এত কিছু ছিল না। তো ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ জানতেন যে ইব্রাহিম নাখঈর উপরে ওয়ারেন্ট জারি হয়েছে, উনি আবার জানতেন। জানার পরেও পুলিশ যখন ধরতে আসছে, আসে বলছে কি, আপনি কি ইব্রাহিম? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তা আপনার নামে গ্রেফতারি পরোয়ানা। উনি কিন্তু জানতেন যে আমার নামে না, বরং ইব্রাহিম নাখঈ। উনি চিন্তা করলেন যে ইব্রাহিম নাখঈ অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, তার দ্বারা এই উম্মতের বিশাল খেদমত হচ্ছে। তো পুলিশ যখন ভুলে আমার কাছে চলে আসে, আমি ধরা দিয়ে দিই, আমি জেলখানায় যাই, ইব্রাহিম নাখঈ যেন না যায়। আল্লাহ, কেমন মানুষ! উনি জেলখানায় গেলেন, জেলখানায় গিয়ে বেশ কিছুদিন পর ওনার মা দেখতে গেলেন, যায়া ছেলেকে চিনতে পারে না, এই সে শুকায় গেছেন, চিনতে পারে না, জেলখানায় হজরতের ওফাত হয়ে গেল। মানুষ কাকে বলে? এই ব্যক্তি বলতেছেন, আমি আমার বয়ান আর আমার আমলকে আমি মিলাইতে থাকি, যে এমনটা তো না হয়ে যায় যে হায় আমার বয়ান, বয়ান তো খুব করি, আমার আমলের সঙ্গে মিল নাই। এই জন্য ভাই বয়ান করতে সাংঘাতিক ভয় লাগে। বয়ান করা তো সহজ, আমল করা ভীষণ কঠিন। আল্লাহ আমাদেরকে নসিব করেন। এই জন্যই হযরতওয়ালা দামাত বরকাতুমের বরকতে যখনই দু চারি কথায় যেখানে বয়ান করি, মাদ্রাসাতে বেশি আলোচনা করা হয়, ছাত্রদের উদ্দেশ্যে করা হয়, আমি প্রথমে আল্লাহর কাছে বলি, আল্লাহ যে বয়ানটা করব ওইটা যেন আমি আগে আমল করতে পারি, আপনি আমার তৌফিক দেন। কাঁপতে থাকাই ভাই, কোনটা কি হয়ে যায় না হয়ে যায়, বয়ান করলাম আমল নাই তো ফের অনেক ভয় আছে, অনেক ভয়। আল্লাহ 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 পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম, হযরত ওয়ালা দামাত বরকাতুমের কাছে আসার বরকতে এইসা মানে গোসা মাজা হযরত ওয়ালা করেন, এমন তরবিয়ত করেন। গতকালকেই আমাদের এক ওস্তাদ আমাদের মাদ্রাসার কথা বলতেছিলাম দুইজনে, তো পরে কোন এক আলেম মাশাআল্লাহ জবরদস্ত বয়ান করেন, খুব বয়ান করেন, চমৎকার বয়ান করেন। তাই হুজুর বলতেছিলেন যে আসলে অমুক হুজুর অমুক মাওলানা সাহেব বড় আলেম, অনেক বিজ্ঞ আলেম, মাশাআল্লাহ বয়ান খুব শানদার, কিন্তু হযরতওয়ালা দামাত বরকাতুমের যে তরবিয়ত, প্রত্যেকটা বয়ানে একটাই কথা, তুমি ওলি আল্লাহ হয়েছ। আর আসার নুসখা গুনা সাইরে দাও ওলি হয়ে যাও। আশ্চর্য ধরনের কথা, প্রত্যেক বয়ানে কথা একটাই, এক কথা আমাদের মুরিদদের দিলের মধ্যে এইসা ঢুকাইছে নিনি। আমাদের এখানে যারা আসে তাদের সকাল সবার ভিতরে এই ফিকির অবশ্যই আছে, গুনা করা যাবে না ভাই, গুনার কাছেই যাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, একটু খেয়াল করে দেখেন যে ওনার সাবজেক্টটা কি, সর্বোচ্চ সাবজেক্ট এবং প্রত্যেক ক্লাসে এই একটা সাবজেক্ট, মা হারছে খান্দায়েম ফারামোশ কর দায়েম আর বলেন যে যা পড়ছি সব ভুলে গেছি, খালি একটা ক্লাস একটা সবক আমার মনে আছে, ওইটাই দিন রাত ওইটাই দিন রাত গোসা মজা করতেছে, ওইটাই চর্চা করতেছে। সেটা হলো যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কিভাবে তাকে রাজি করা যায়, কিভাবে তাকে খুশি রাখা যায়, ওই এক সবক নিয়ে ব্যস্ত আছে। এই জন্য হযরত আল্লাহর এখানে এত এলেম নিয়ে এত নেকাত ফেকাত এত কিছু না, একটা কথা হার বয়ানে আজিব কথা, আগে বুঝতাম না ব্যাপারটা কি। আল্লাহ 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 আল্লাহ, আজিম শান নিয়ামত আমাদের জন্য ভাই, যদি আমরা কদর করতে পারি। সাথে সাথে আর একটা বিষয়, এই সবক দিচ্ছেন তাই না, এই সবকটা এক একজন এক এক ভাবে গ্রহণ করতে পারে। হযরতওয়ালা না এক একজন এক এক ভাবে গ্রহণ করলে চলবে না, একভাবে গ্রহণ করতে হবে। সেটা হলো তোমার জিন্দগি, তোমার তাকওয়া, তোমার সুন্নাত, তোমার আমল সবটা হবে আকাবেরের রঙে। এই এক ভীষণ সবক, নতুবা আলেম ওলামারা দুই চার হরফ শিক্ষা পণ্ডিত পণ্ডিত হয়ে যায়, সবাই আলেম দুনিয়া বিলে বেলো, যারা ডাক্তার কবিরাজ আছে সবাই তো আপন আপন জায়গায় ছোট ছোট পণ্ডিত। হ্যাঁ, এখানে হযরতের এখানে এসে কোন পণ্ডিত্য চলে না, সবাই এক যে ভাই আমাদের পূর্বসূরি, আমাদের বুজুর্গানে দিন আসলাফ ও আকাবের যে রাস্তায় হাঁটছে তুমি ওই রাস্তায় হাঁট, এর বাইরে হাঁটার কোন সুযোগ নাই। আল্লাহ 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 ভাগ আমাদেরকে তরজে আকাবের উপরে এবং তাকওয়ার উপরে থাকার তৌফিক দান করেন। আর তাকওয়ার যে সবক হযরত আলা আমাদেরকে দিচ্ছেন, যে আসলে এই তাকওয়া দ্বারা আল্লাহ পাকের তৌলি হইবেন, আর সম্মানও দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান দুনিয়াতেও বড় সম্মানই হয়ে যায়। কেন আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ পাকের নিকটে তোমাদের মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সে যে সবচেয়ে বড় মুত্তাকি, যে যেই পরিমাণ তাকওয়াওয়ালা তার মর্যাদা সম্মান ওই পরিমাণ বাইরে যাবে। আমরা দেখি আমাদের বুজুর্গানে দিন, যাদের আমরা নাম নেই, ইমাম গাজালি বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম আবু হানিফা বলেন, হাকিম উলুম্মত থানবী বলেন, শামসুল হক ফরিদপুরি হাফিজ হুজুর বলেন, ওনাদের এত দাম কিসে? এইটাই তো যেটা আল্লাহ পাক বলছেন যে তাকওয়া যার বেশি দাম তার বেশি। সহজ কথা, আপনার দাম বাড়বে না কমবে এটা ভারী কিছু না, এমনটা সবক, সহজ সবক, আপনার তাকওয়া আছে আল্লাহ পাক আপনার দাম বাড়াইতেই থাকবে। তাকওয়া নাই আপনি যতই দামি জামা পরেন দেখেন, দামি জুতা সাদা জুতা এই সেই পোস্পাস চতুর্মুখী পোস্পাস প্যারাডো গাড়ি হাজারো হোক আপনার দাম নাই, দাম তাকওয়ার দ্বারা দুনিয়াতেও বাড়ে আখেরাতে তো আসে। হযরত ওয়ালা দামাত বারাকাতুম আমাদেরকে দামি করার জন্য, যাতে দুনিয়াতেও তোমরা ভালো থাকতে পারো। আল্লাহ আকবার, নিজের বাপ মাও এত আগে বাড়াইতে পারে না যতটা আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুম আমাদেরকে সম্মানিত করার জন্য, দোনো দোনো জাহানে ইজ্জতওয়ালা করার জন্য হযরত ওয়ালা যে ফিকির আফকার। আল্লাহ 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 পাক আমাদের সকলকে এই তাকওয়ার দৌলত নসিব করেন। ইজ্জত আল্লাহ পাকের হাতে, মানুষ ইজ্জত দিতে পারে না, আল্লাহ পাক ইজ্জতের ফয়সালা করলেই মানুষ ইজ্জত পায়। তো ভাই কথা এইটাই যে আমরা তাকওয়ার সঙ্গে থাকবো। হযরত ওয়ালা করাচি দামাত বারাকাতুহুম বলছেন যে ভাই তাকওয়ার সঙ্গে থাকা এত সহজ, দেখি গুনাহ যদি একটা হয়ে গেছে, গুনাহ না করলে তো সম্মান বাড়বে ইজ্জত বাড়বে, গুনাহ একটা হয়ে গেছে ভয় নাই তওবা কর, দেখো মানুষ তো গুনাহ হইতেই পারে, তওবা করো, তওবা করলে আত্তাইবু হাবিবুল্লাহ তওবা ওয়ালা আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহু আকবার, নিজের সম্মানটাকে ধরে রাখা কঠিন হইল, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট সেটার মধ্যে রহমত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট একটা মাপসা, মাপসাইলে সে আল্লাহর মাপ, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাওবাওয়ালাকে ভালোবাসেন, সে আল্লাহর প্রিয় হয়, আল্লাহর বন্ধু হয়ে যায়। তা আমরা যদি গুনাহমুক্ত থাকি তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের দাম, আর যদি কখনো দু একটা গুনাহ হয়ে গেছে তওবা করো, তওবা করলে আবার দাম বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের কি বুঝার তৌফিক দান করেন। আমাদের শায়খ দামাত বারাকাতুহুম হযরতের বরকতে আমরা পারি আর না পারে কমপক্ষে আমরা বুঝছি এই সবকটা, তাকওয়ার সবকটা তো বুঝতে তো পারছি, আমরা বুঝছি না এটা হযরত আলার এই এক সবক, এটা এই পরিবার আলোচনা হইছে হচ্ছে যে আমরা মোটামুটি বুঝতেছি ভাই এখানেই সব সব কিছু হইলো এই তাকওয়ার মধ্যে। আর কোরআনে কারিমে আল্লাহ আল্লাহ তারা হাফেজ সাহেবরা দেখবেন এত জায়গায় এই তাকওয়ার কথা আল্লাহ পাক বলেন, যত জান্নাত তাকওয়ালাদের জন্য জান্নাত, সম্মান তাকওয়ালাদের জন্য সম্মান, আল্লাহ ভালোবাসে আল্লাহ বন্ধুত্ব দিবেন ওই তাকওয়ালাদেরকে, খালি তাকওয়া তাকওয়া আর তাকওয়া। আল্লাহ 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 পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম যে এহসান আমাদের উপরে আমাদেরকে তাকওয়ার সবক তিনি আমাদেরকে বুঝাই দিচ্ছেন, এখন আমরা আমল করব, এই এত বড় এহসান করছেন আল্লাহ হযরতের হায়াতে আজিমুশান বরকত দান করেন এবং আমরা হযরতের যেন কদরদানি করতে পারি, সেটা দোয়ার মাধ্যমে, কখনো দোয়ার মাধ্যমে কদরদানি। সবচেয়ে বড় কদরদানি হলো আমল, হযরত যা বলে ওইভাবে আমল করা, এরপরে হযরতের জন্য দোয়া করা, হযরতের ফ্যামিলির জন্য দোয়া করা, হযরতের সেহাতের জন্য দোয়া করা, এরপরে হযরতকে মহব্বত করা বিভিন্ন আঙ্গিকে, কখনো ফোন দিলেন, কখনো একটা হাদিয়া পেশ করলেন, কত কিছু, কত সুরাত আছে, এগুলা সবকিছুই আমাদের উপর এটা জরুরি। হ্যাঁ, হযরতের যে আমাদের যে বড় এহসান আমাদের উপর করছেন, আল্লাহ পাক আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা সবাইকে বুঝার এবং আমলের তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على النبي
ما شاء الله এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন হযরত ওয়ালা দামত বরকতমের খুবই মহব্বত, খুবই খাস মহব্বতের মানুষ, এদেশের হাজারো ওলামাদের মধ্যমণি, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামত বরকাতুহুম, যার শতাধিক কিতাব থেকে শত শত ওলামারা প্রতিদিন উপকৃত হচ্ছেন।
نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما جاء في الحديث حضرات علماء کرام আসরের পর থেকে আলহামদুলিল্লাহ বহুত জরুরি দিনই কথাবার্তা হইতেছিল, আমারও ইচ্ছা ছিল আসরের পরে হাজির হই, কিন্তু অনেক দূরে থাকি, অনেকটা বলা যায় গ্রামে থাকা হয়, পুরা শহর ফাড়ি দিয়ে আসা সব সময় সম্ভবপর হইয়া ওঠে না, এই জন্য দুর্ভাগ্যবশত আমি শেষ সময়ে আসছি। আলহামদুলিল্লাহ হযরতুল্লাহর নেক দোয়ার তাওয়াজ্জুহের বরকতে আসার চেষ্টা সব সময় থাকে এবং এটা হযরতের এই নেক দোয়ার বরকত যে আলহামদুলিল্লাহ কমই নাগা হয় যে আশা হয়। আসলে এখানে আশা রুহকে তাজা করার জন্য একটা অনন্য উপায়, যখন আশা হয় পরবর্তী এর আগের দিন এবং পরবর্তী এক দুই দিন পর্যন্ত একটা নূরে নূর আলহামদুলিল্লাহ মাহসুস হয়। হযরত আলা করাচিকে রহমতুল্লাহ আলাইহি, করাচি রহমতুল্লাহ আলাইহিকে আলহামদুলিল্লাহ দেখার বারবার তৌফিক হয়েছিল আমার। এই কথা বারবার আমি বলছি, আমার শরহে সদর এই কথা আর, হযরত আলা করাচি দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত নিসবত হযরত আলা দাউদ বরকাত বিনতে মুনতাকিল হয়ে গেছে। যারা রমজানে ছিলেন তারা শুনছেন এক আপনার খাবের কথা, হযরত আলা করাচি নিজেই আপনার বলছেন যে বস আমার পরে এই নিসবত, তো হজরতের নাম নিয়ে বলছেন ওইদিকে ইনশাল্লাহ মুন্তাকাল হইয়া যাবে, হইয়া গেছে। আর হজরতাল্লাহ দামাত বারকাতুম দীর্ঘদিন পর্যন্ত হজরতাল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির সাহাবাদের বরকতে এমন কোন সাইড নাই, এমন কোন দিক নাই যেটা হজরতাল্লাহ করাচির ছিল উনি সেটা আক্স করেন নাই, সেটা সংগ্রহ করেন নাই, সেটা নমুনা তিনি পেশ করেন নাই। সর্বশেষ যেটা উনি করলেন, সর্বশেষ না এক হিসাবে শুরু, যে জামিয়া হাকিমুল উম্মত, আমরা করাচিতে গেছি জামিয়া আশরাফুল মাদারিস, হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা আমরা দেখছি। দেখার পরে আপনার বারবার চিন্তা হইতেছিল যে এরকম মাদ্রাসা বাংলাদেশে হবে, তো করাচিতে ওই মাদ্রাসা দেখার জন্য অনেক মানুষ যায়, মেইন শহরের ভিতরে ছোট জায়গাতে বহুতই আপনার সুন্দর মাদ্রাসা, সব ধরনের সভা আছে, সবকিছু আছে, কিন্তু সীমিত জায়গাতে। ঠিক হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহির দুয়ার বরকতে আমাদের হযরত আলা বর্তমানে যে মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসা সম্পর্কে যারা দেখছেন, যারা আপনার যাওয়া আসা আছে, গত দুই দিন আগে এক তালেব ইলমকে পাঠাইছিলাম, ইংরেজি শিক্ষিত ছেলে, আবার মাওলানা মেশকাতও পড়বেন, মাওলানা পড়তেছে, সে আয়েশা আমাকে ফোন করে বলল, হুজুর মাদ্রাসা তো এখানে না, আমি কি বলতে এটা ফাইভ স্টার হোটেল। অর্থাৎ সে ফাইভ স্টার হোটেল দেখা মানুষ। এটার ঘটনা হচ্ছে যে হযরত আল্লাহ দাওয়াত বরকাত তুমি রুচি আল্লাহবাক এমন বানাইছেন যে প্রত্যেকটা জিনিস উনি এমন ভাবে ফিট করছেন, এমন ভাবে কষছেন যে কেউ আয়েশা নতুন ভাবে মন্তব্য করবে যে এটা এরকম হলে ভালো হইতো, সেই জায়গা নাই। ইতিমধ্যে এক ভদ্রলোক আসছিলেন, আমাদের অনেক কাদিম দোস্ত, হজরতের অনেক পুরাতন পরিচয় আলা, হজরত বললেন যে চলেন যাই। উনি বিভিন্ন জায়গাতে কোটি টাকার প্রজেক্ট করছেন, কোটি টাকার বিল্ডিং ও বানাইছেন, অনেক কিছু দেখার পরে জামিয়া যখন দেখলেন তখন বললেন যে হজরত এখানে আর বলার কিছুই নেই। এটা কারণটা হচ্ছে যে আল্লাহবাগ মানুষটাকে এমন আমাদের সৌভাগ্যক্রমে এমন ভাবে তৈরি করছেন যে যে দিক দিয়ে ওনাকে আপনার সামনে রাখতে চাই, অনুকরণ করতে চাই, এক অনন্য ব্যক্তিত্ব, বিনা দ্বিধায় বলতে হবে অনন্য ব্যক্তিত্ব। অনেক বাংলা ভাষার পণ্ডিত বৃন্দ হজরতের কাছে আসতেন। আমাদের দেশের বর্তমান ধর্মমন্ত্রী সাহেবই বলেন, একবার তিনি আসছিলেন, বলছেন আইসে বলছেন যে আমি আধা ঘন্টা সময়ের জন্য আপনার কাছে আসছি। তখন তিনি মন্ত্রী হন নাই। হজরত বলেন যে ঠিক আছে বসেন। আসরের পরে তিনি আসলেন, কিন্তু আজীব ব্যাপার সবার রাতের দুইটার সময় তিনি এখান থেকে গেছেন এবং বলছেন এই কথাবার্তা যে আমি বাংলা সাহিত্যের অনেক কবিতা এই তো শুনছি, হ্যাঁ আপনার রবি ঠাকুরেরটাও শুনছি, শরৎচন্দ্রেরটাও শুনছি, কিন্তু ওনার যে বা সজতের কথা বলতেছিলেন সেটা তো অন্যরকম ব্যাপার, যেটা কোনো চিন্তাও করা যায় না। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক হযরত আলাকে ওয়লায়াতের মাকামের মধ্যে যেরকম অনন্য বানাইছেন, দুনিয়ার লাইনে এমন কোন সাইট নেই যেটার নাকি উনি পিছিয়ে আছেন বা এসছে বেশি আরো বেশি কেউ কইরা দেখাইতে পারছেন এমন কেউ নাই। হজরতলা নিজে শুনাইছেন যে বিরাশি ইংরেজিতে হজরতলা করা, 81-82 ইংরেজিতে হজরতলা করা যে সাথে ওনার সম্পর্ক ছিল, আর 13 সালে হজরতলা করা ছিল রহমতুল্লাহ আলাইয়ের আপনার সাক্ষাৎ ছিল 81-82 ইংরেজিতে, আর হজরতলা করা ছিল রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে আপনার 13 ইংরেজিতে 2013-তে। হজরতের ইন্তেকালের 2 মাস আগেও আলহামদুলিল্লাহ আমার যাওয়া হয়েছিল। তো এই লম্বা সময়ের মধ্যে হজরতলা করাচি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের হজরতের যে সম্পর্ক ছিল সেইটার একটা প্রমাণ হইল এই যে আপনারা যারা বয়স্ক আছেন বিশেষভাবে তারা জানেন যে পাকিস্তানের মানুষেরা সাধারণত বাংলাদেশের মানুষদেরকে তারা মনে করে যে বাংলাদেশের মানুষের আপনার হিম্মত কম, বাংলাদেশের মানুষের অনেক দিকে দুর্বলতা আছে। কিন্তু আল্লাহবাগের খাস মেহরবানি হজরতুল্লাহ করাচির এন্তেকালের পরে হজরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহের যারা একেবারে নিকটের মানুষ ছিলেন, আমরা করাচিতে যাওয়ার পরও দেখছি যে যাদের সাথে দেখা করতে হইলে সময় করে দেখা করা লাগছে, এমন সব ব্যক্তিরা আলহামদুলিল্লাহ হজরতুল্লাহ করাচির এন্তেকালের পরে আমাদের হজরতকে নিজের শেখ বানাইছেন। ফিরোজ মাইমুন সাহেবের নাম আপনারা শুনছেন, আমরা ওনাকে করাচিতে দেখছি বারবার। করাচি খানকার অনেকটা উনি সবকিছুর জিম্মাদার ছিলেন। ফিরোজ মাইমুন সাহেব ওনার হাজার হাজার মুরিদার মশলা সারা দুনিয়াতে ছড়াইয়া পড়ছে, সারা দুনিয়াতে ওনার মোতালেকিন মহিবিন আছে। খোদ ফিরোজ মাইমুন সাহেব হযরতুল্লাহ দামত বরকাত নিজের শেখ বানাইছেন। বানানোর ফলে অবস্থা এমন দাঁড়াইছে যে হযরতুল্লাহ যখন উমরার জন্য প্রোগ্রাম করেন দেখা যান যে ফিরোজ মাইমুন সাহেব সহ ওনার মোতালেকিন মহিবিনের এক বিরাট জমাত আমরা বাংলাদেশ থেকে মক্কায় মুয়াজ্জমা পৌঁছার আগে এরা হোটেলে উপস্থিত হয়ে যায়, এয়ারপোর্টে উপস্থিত হয়ে যায়। বরঞ্চ আপনার জিদ্দা এয়ারপোর্টে জাপান এয়ারওয়েজের যে কান্ট্রি ম্যানেজার এক ভদ্রলোক আছেন আহতলা করাচির খলিফা, সেই ব্যক্তি তো সবসময় এমন অবস্থায় যে হজরত যাওয়ার আগে উনি বিমানে বিলকুল কাছে যাইয়া হজরতলাকে বিনা প্রোটোকলে নিয়ে আসেন। এর থেকে আরম্ভ করিয়া হজরতলা আবার বাংলাদেশ রওনা হওয়ার আগ পর্যন্ত তারা যে খেদমত করে এবং তারা যে কদর হজরতলা দাওয়ার কদমের করেন, সেই কদর করার মতো খেদমত করার মতো মানসিকতা হিম্মত কোনো কিছুই আমাদের মানুষের নাই। সবাই আশ্চর্য হয়ে থাকে যে এরা কিভাবে শ্রদ্ধা নিবেদন করে, কিভাবে হজরতলাকে আপনার কদর করে। যারা হজরতলা করাচিকে দেখছিলেন তারা, পাকিস্তানে অনেক হজরতের খোলাফা আছেন, অন্য অন্য বুজুর্গরা আছেন, মৌলানা তকি উসমানি সাহেব দাওয়াত বরকাতুন মতো বিশ্ববরণ্য আলেমও আছেন, উনিও ডক্টর আব্দুল হাই সাহেবের খাস খলিফা, ওনার ভাই আছেন মুফতি রফি ওসমানী সাহেব দেওয়ান বরকত মুনিয় ডক্টর আব্দুল হেসাবের খলিফা, এরকম আরো অনেক বুজুর্গরা থাকা সত্ত্বেও ওইখানকার বহু ওলামায়ে কেরাম বহু শিক্ষিত লোকেরা হজরতের বহু খোলাফারা আমাদের হজরতের কাছে বয়াত হয়েছেন, এইটাই প্রমাণ। এই কথা আর হাকিমুল মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন পীর কোন মানুষ হক্কানি হওয়ার এইটাই প্রমাণ যে সমসাময়িক যুগের ওলামে কেরাম যদি ওনাকে শ্রদ্ধার নজরে দেখে, ভক্তির মহব্বতের নজরে দেখে, এ কথার দলিল যে হ্যাঁ উনি অবশ্যই হক্কানি আলেম, উনি আমরা সবাই মুক্তাদা হওয়ার মতো ব্যক্তিত্ব। আমাদের হযরত আলা দাওয়ানদার কাদুমের কাছে, এটা তো বাইরের কথা বললাম, বাংলাদেশের যেসব মুহাক্কিক ওলামে কেরাম সম্পর্ক রাখেন, কারোর সাথে আমাদের কোন তানকিস মকসাদ না, বাস্তব আপনার ঘটনা যেটা সেটা হইল যে এত সব ওলামে কেরামের মার্কাজ, অত সব ওলামে কেরামের শেখ, আর দ্বিতীয় একজন আপনি খুঁজে পাবেন না। এখানে যে চেহারা আমরা দেখতেছি, এখন তো বছরের শুরু, অন্যান্য সময় আমরা যা দেখি ওলামে কেরাম, এখানে মাসিক ইজতেমাতে সাপ্তাহিক আপনার প্রোগ্রামে হযরতুল্লাহ এখানে যারা আসেন, সাধারণ মুসলমান ভাইদের থেকে ওলামে কেরামের, মুহাক্কিক ওলামে কেরাম, উদীয়মান ওলামে কেরামের আপনার দেশে মাজমা সবচেয়ে বেশি। ফতোয়ার লাইনে বলেন, হাদিসের লাইনে বলেন, খেদমতের লাইনে বলেন, আদবের লাইনে বলেন, হার লাইনে এলমি লাইনে যারা খেদমত করেন, এর একটা বিরাট জমাত হযরতুল্লাহর সাথে সম্পর্ক রাখেন। এবং আপনার যে আমি তো নিজে ওই কথা বলি যে আমি বুঝে শুনে এখানে আসি, যে দেখছি যে যাওয়ার মতো জায়গা অনেক আছে, কিন্তু আমার দিলচস্পি, আমার আপনার যে মনের মিল হযরতুল্লাহ সারান্য কারোর সাথে হয় না। সপ্তাহে দুই দিন আলহামদুলিল্লাহ আসার তৌফিক হয় হযরতের দোয়ার বরকতে, যখনই কোন সময় একটু বেশ কম হয়, এক দুই দিন বেশ কম হয়, তখন বড়ই অশান্তির সৃষ্টি হয়ে যায়। তো এইটা আল্লাহবাকের বিরাট এহসান যে আল্লাহবাক আমাদেরকে এক বুজুর্গের সাথে সম্পর্কিত হওয়ার তৌফিক দান করেছেন, এইটা একমাত্র আল্লাহবাকের এহসান, সেজন্য দিল জান থেকে বলি আলহামদুলিল্লাহ। আগে আমাদের জামিয়া রব্বানিয়ার মুহতামিম সাহেব হযরতুল্লাহর জীবনের প্রথম খলিফা মুফতি নজরুল সাহেব যে আলোচনা করতেছিলেন যে হযরত তো চান এই কথাবার্তাই যে আমরা সবাই মুত্তাকি হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যাই, আমরা সবাই মেজাজ এমন বনে যায় যে আমরা গুনার কাজ থেকে আপনার জাসিকে বেঁচে থাকার অভ্যস্ত হয়ে যাই। হযরতুল্লাহর যে এই যত সব বয়ান আছে, আপনি সকল বয়ানের খোলাসা আপনি একটাই পাইবেন যে হযরত কি চান যে আমরা গুনার থেকে বাঁচার অভ্যস্ত হয়ে যাই, আমরা ছোট থেকে ছোট গুনার থেকে বাঁচার অভ্যস্ত হয়ে যাই, এবং ছোট থেকে ছোট সুন্নতকে আমরা না ছাড়িয়ে ওটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। এবং যারা যেখানে আসি হযরত এই কথায় বলেন যে তুমি তোমার চলাফেরা উঠা বসার দ্বারা গুনার থেকে বাঁচার এই অভ্যস্ত হইয়া মানুষকে দেখাইয়া দেয় যে মানুষ তোমাকে দেখিয়া নিজেরও এই গুনার থেকে বাঁচার অভ্যস্ত হইয়া যায়। আলহামদুলিল্লাহ দেখা গেছে হযরতের মুতাল্লিকিন মুহিব্বিন যারা আছেন, আল্লাহবাকের মেহরবানি, সে কক্সবাজার থেকে আরম্ভ করে, রামুর থেকে আরম্ভ করে আপনার তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্র হযরতের মুতাল্লিকিন মুহিব্বিন আছেন। সিলেটে আমি হযরতের সাথে অনেক আগে থেকে যাওয়া আসা করছি, যেই মসজিদে শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইতিকাফ করতেন, এবং আপনার যেখানে বারবার আসা যাওয়া ছিল, এখন এই সিলেটবাসীর সবচেয়ে বেশি তামান্না হলো যে বৎসরে যেন কয়েকটা প্রোগ্রাম ওই মসজিদে হযরতুল্লাহর হয়। এরকম আমরা উত্তরবঙ্গে গেলে পরে দেখা যায় দূর দূর থেকে সমস্ত ওলামায়ে কেরাম হযরতুল্লাহর দরবারে এসে হাজির হয়ে যায়। এই যে এক বুজুর্গ আল্লাহবাক এই দেশের মধ্যে রাখছেন, এটা আমাদের বিরাট সৌভাগ্য, এবং আমাদের জন্য জরুরি হইল এই নিয়ামতের কদরদানি করা। আর নিয়ামতের কদরদানি হইলে তিনি যেটা চান যে আমরা গুনাহ ছেড়ে দিই, আমরা তাকওয়ার রূপে উঠি, আমরা সুন্নতের রূপে মজবুত হয়ে যাই, এটার জন্য আমরা সবাই আজকের এই দিনে খুব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ আমরা কেউ গুনার কাজ করব না। আর এই গুনার কাজ করব না, আমি যখন করাচি গেছিলাম তখন ভাবছিলাম যে উনি এত বিশ্ববরণ্য পিসা হুজুর, কত সব ওজিফা দিবেন, তসবিও কিনে লয়ে গেছি যে কি ওজিফা দেয়, এটা মজবুত ভাবে পড়তে হবে, এবং অনেকদিন আগের ব্যাপার শরীর স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু আপনার যাওয়ার পরে দেখলাম বয়াত হইলাম, থাকলাম, হযরতুল্লাহ ছিলেন তখন সাথে, তো দেখলাম যে কই এক সপ্তাহ চলে গেল, তেমন ওজিফা এত লম্বা চূড়া কিছুই দিলেন না, সকালে জিকির হয় মুখতাসার। আর আপনার আমি খুব খেয়াল করতে থাকলাম যে দিনে তিনটা মজলিস হয়, কিন্তু তিন মজলিসের মধ্যে একটাই বয়ান হয় যে গুনাহকে ছেড়ে দাও, গুনাহ থেকে বাঁচো। এবং হযরত আল্লাহ বারবার বলতেন এই কথাবার্তায়, তোমরা গুনাহ ছেড়ে আমাকে সান্ত্বনা দাও, আমাকে শান্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় দাও, আমি কখন দেখা যাবে তোমরা আল্লাহর ওলি হয়ে গেছো। দেখলাম যে উনি গুনাহ ছাড়ার জন্য বলেন, আর তো কিছু বলেন না। পরে এক পর্যায়ে তিনি বললেন যে দেখো, অনেকের সন্দেহ আছে যে অন্য কোন অজিফা তো আমরা বলি না, শুধু গুনাহ ছাড়ার জন্য বলি, কিন্তু আমি বলি এই কথাবার্তা, তোমরা যারা উলামা তলাবা যারা আসো, যারা মুসলমান ভাইয়েরা আমাদের এই মজলিসে আসো, তোমাদের মাকসাদ তো আল্লাহকে পাওয়া, তোমাদের দ্বারা কারোতে এই ধারণা এই কথা করা যায় না তোমরা ফরজ ছেড়ে দিবা, এটা তো আমরা ধারণাও করি না, ওয়াজিব ছাড়বে এটাও ধারণা করি না, সুন্নত ছাড়বে এটাও আমরা ধারণা করি না, তবে সবকিছু ম্লান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে কিসের, যদি তোমরা গুনার কাজ করো। বিস্মন দুধের মধ্যেও যদি নাকি আপনার যে 10 গ্রাম পেশাব পরে সবে নষ্ট হয়ে যাবে। হযরত বুঝাইলেন এই কথাবার্তা যে তোমরা খুব নেক আমল করলা, একজন মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়লো কিন্তু আপনার যে গুনার থেকে বাঁচলো না, এরশাদ পড়লো চাষ পড়লো সবকিছু করলো কিন্তু সে গুনার থেকে বাঁচে না। আরেকজন মানুষ মাত্র ফরজ ওয়াজিব সুন্নত আমল করে সে গুনার থেকে বাঁচে, বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির মর্যাদা অনেক বেশি, কারণ সে যা করছে সেটা সে বহাল রাখার চেষ্টা করছে, যাই কামাই করলো সে সবটা রইলো তার। কেউ 20 টাকা কামাই করে কিন্তু দৈনিক 1 পয়সা নষ্ট করে না, আরেকজন 2000 টাকা কামাই করেন কিন্তু সব নষ্ট করে ফেলায়, মাসের শেষে তার কিছুই তো থাকবে না। সেজন্য হযরতুল্লাহর একটাই পয়গাম, হযরত আমাদের বড় হযরতে একটাই পয়গাম ছিল, সেটা হইল যে গুনাহের কাজ আমরা ছেড়ে দিই। পারবো না ইনশাল্লাহ সবাই কি বলেন? আর এই আল্লাহর ওলির আপনার কাছে কদর করার জন্য আমরা খুব চেষ্টা করি, আর কদরের তরিকা এইটাই, হযরত একটাই কথা বলেন, সুন্নতের উপরে মজবুত হও এবং গুনাহ ছাড়ার চেষ্টা করো, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, সর্বত্র আমরা সবাই চেষ্টা করি সেটা গুনাহের কাজ আমরা করব না। আর গুনাহের কাজ ছাড়ার জন্য হিম্মত করা, দোয়া করা, আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাওয়া যে উজিফা আছে, এটা ইনশাল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমি বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে হযরতুল্লাহ কদর করা এবং হযরত তালিমাতকে মজবুত ভাবে ধরে রেখে আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।
আল্লাহ তাআলা হুজুরের হাতে অনেক অনেক বরকত দেন, আমরা যাতে বারবার হুজুর থেকে আমরা শুনতে পাই, আল্লাহ আমাদের এই তামান্নাকে পূর্ণ করেন। এখন এশার আযান হবে, আমরা এশার প্রস্তুতি।